Entertainment is a must. Shunun Shadhin Podcast.
Abbu, otho na. Are otho na.
Hey, bolo. Ki hoyeche?
Aaj to shombar. Kal to chalbo na.
Oh, hey. Tai to. 11ta beje giyeche. Cholo, shune ashi. Shadhin Music er bhut golpo.
Bhoy pabo to. আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো।
আমরা একটা প্রবাদ মাঝে মাঝে বিভিন্ন সিচুয়েশনে শুনে থাকি, বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা এই প্রবাদটা ইউজ করে থাকেন বেশি, উইচ ইজ চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা। আমরা যে ধরনের শো এখন শুনতে বসলাম এবং আপনাদের ব্যাপারটা বললাম, আর রাইট নাও আমি অ্যাজ এ হোস্ট অফ ভূত গল্প যে ধরনের একটা শো আপনাদের সামনে প্রেজেন্ট করতে শুরু করলাম রাইট নাও, আমাদের এই শোয়ের সাথে কিন্তু এই প্রবাদটা একটু ভিন্নার্থে প্রয়োগযোগ্য। সেটা কি হতে পারে? সেটা হতে পারে জাদুবিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা। এই ঘটনাটা এইভাবে কেন বললাম, এই প্রবাদটা আমি এইভাবে কেন আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, একটু আগে আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছিল যে এই যে জাদুবিদ্যা, উইচ ইজ আমি ব্ল্যাক আর্টের কথা বলতে চাচ্ছি, এই ব্ল্যাক আর্ট কিন্তু এটা মানুষকে অনিষ্ট করার জন্য প্রয়োগ করা হয় সব থেকে বেশি, যদিও কিছু ক্ষেত্রে পজিটিভ কিছু ওয়ার্ক আউট করার জন্য এটা কিছু অর্থে ব্যবহার করা হয়, কিন্তু মূলত এটার উদ্ভাবন কিন্তু মানুষের ক্ষতির সাধনের জন্যই। কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের ইসলামের বিধান মাফিক কোনো জাদুকরকে যদি কখনো ফাইন্ড আউট করা যায়, তার জন্য কিন্তু আমাদের ইসলামিক বিধানে একদম চরম পন্থা অবলম্বন করতে বলা আছে, উইচ ইজ মৃত্যুদণ্ড। একজন জাদুকরের একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জাদু ব্যাপারটা আসলেই কতটা ডেঞ্জারাস ফর আওয়ার সোসাইটি, দ্যাটস ওয়াই কিন্তু ইসলামে এরকম একটা বিধান দেওয়া হয়েছে। তো জাদুবিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা, এর কারণ যারা জাদুবিদ্যা প্রয়োগ করে থাকে তারা যতক্ষণ না পর্যন্ত ধরা ছোঁয়ার বাহিরেই থাকে, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ধরা যাচ্ছে, তারা কিন্তু খুবই ডেঞ্জারাসলি মানুষের অনিষ্ট সাধন করে যাচ্ছে। এবং আমাদের এই সোসাইটিতে আমাদের অনেকেরই ধারণা যে হয়তো এই মডার্ন এইজে এসে এইসব ব্যাপার কি আর ঘটে নাকি। বাট ট্রাস্ট মি, আমার পার্সোনাল রিসার্চ যেটা বলে, আমি পার্সোনালি ঘেটে দেখেছি, আমার পার্সোনাল অপিনিয়নটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখন আগের থেকে আরো বেশি জাদু প্রয়োগ করা হয়, অ্যান্ড এই কালচারটা এখনো ঘটে থাকে এবং আগের থেকে অনেক বেশি ঘটছে, কিন্তু এখন অনেক বেশি আন্ডারগ্রাউন্ডেড বা এখন অনেক বেশি মানুষের আড়ালে আপডালে এই ব্যাপারটা ঘটছে। কিন্তু যাদের প্রয়োজন তারা কিন্তু ঠিকই খুঁজে বের করে নিচ্ছে এই ধরনের জাদুকরদেরকে, এই ধরনের কবিরাজদেরকে, এবং যাদের এই ধরনের জাদুবিদ্যা প্রয়োগের দরকার হয়ে পড়ে তারা কিন্তু ঠিকই তাদের শরণাপন্ন হচ্ছে, এবং এই ব্যাপারটা অনেক ডেঞ্জারাস। আপনারা দেখবেন, আমি দেখেছি পার্সোনালি যে এমন অনেক মানুষকে আমি দেখেছি যে বিভিন্ন কারণে অসুস্থ, নানা রকম চিকিৎসা প্রয়োগ করা হচ্ছে কিন্তু কোনো রকম ফল হচ্ছে না। আমরা এখন বাজারে কিন্তু এই আপনার জিন জাতীয় বদনজর এবং রুকাইয়ার যে ধরনের বইপত্রগুলো কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলেই কিন্তু রুকাইয়া সম্বন্ধীয় যে কোনো বই আপনি কোনো ইসলামিক বইয়ের দোকানে গেলেই খুঁজে পাবেন। তো তার ভিতরে বদনজর থেকে শুরু করে জিনে ধরা বা কালো জাদু দ্বারা আক্রান্ত হওয়ার সিমটমগুলো কিন্তু খুব সুন্দর করে সবিস্তারে দেওয়া আছে। এছাড়াও বেশ কিছু গ্রুপস আমরা দেখেছি ফেসবুকে, গ্রোন আপ গ্রুপস রয়েছে যেখানে এই ধরনের জাদু বিদ্যায় আক্রান্ত অথবা জিনে ধরা রোগীদের কিভাবে রুকাইয়া করতে হয় বা কার জন্য কোন ধরনের প্রেসক্রিপশন দেওয়া যায় সেটা কিন্তু ওখানে ডিসকাশন করা হয়। আপনারা যদি এই ব্যাপারটায় আগ্রহী হয়ে থাকেন আপনারা কিন্তু ফাইন্ড আউট করতে পারেন। এবং এখন এই জিনিসগুলো ঠিক যেমনভাবে জাদুবিদ্যাটা আন্ডারগ্রাউন্ডে খুব বেশি প্রসার লাভ করেছে, তেমন কিন্তু এখান থেকে বেঁচে ফেরার বা বেঁচে যাওয়ার যে আমলগুলো সেগুলো কিন্তু আমরা খুব সহজেই পেতে পারি। তো আশা করছি আপনাদের যদি এ ব্যাপারে আগ্রহ থাকে বা আপনাদের আপনারা যখন যারা আমার কথা এখন শুনছেন তারা তাদের মধ্যে কেউ যদি এই ধরনের কোনো সমস্যায় আক্রান্ত নিজেকে অনুভব করে থাকেন বা পরিচিত কেউ যদি এরকম আক্রান্ত আপনি মনে করে থাকেন তাহলে আপনি কিন্তু তার সাহায্যার্থে এই সোর্সগুলো ইউজ করতে পারেন। তো রাহাজ জুবায়ের আমি চলে এলাম প্রতি সোমবারের মতো, আর সোমবার রাত ঠিক 11টায় ভূত গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে ভূত গল্পের 99তম পর্ব প্রচারিত হচ্ছে। আশা করছি আজকের ঘটনা যেগুলো আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল অন্য দিনের মতোই আজকের ঘটনাগুলো আপনাদের অসম্ভব ভালো লাগবে। আজকে দারুণ কিছু ঘটনা আছে, বিশেষ করে আজকে বেশ বড় একটা ঘটনা আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং এটা কোনো সিরিজ নয়, এটা কোনো পর্ব আকারে আমরা আপনাদের জন্য আনিনি, এটি একটি পর্বতেই সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এবং আশা করছি ঘটনাটি এবং এছাড়াও অন্য যে ঘটনাগুলো এর সাথে আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি আপনাদের অসম্ভব ভালো লাগবে। তো আমি অনেক বেশি কথা বলে ফেললাম আজকে, বাট আর বেশি কথা বাড়াবো না। আমি জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করার ক্রাইটেরিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করে সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের সাথে ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করার জন্য আমাদের ইমেইল অ্যাড্রেসটি আপনি ইউজ করতে পারেন, উইচ ইজ bhdot@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01730178995। এখানে আপনারা ভয়েস ক্লিপ পাঠাতে পারছেন অ্যান্ড গল্প বা কোনো রকম সাজেশনস আপনি লিখে পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটি তো আমি বললামই। এছাড়া আমাদের একটি অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রয়েছে, সেই ফ্যান পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন এবং ভূতকল্পের যে কোনো ধরনের আপডেটস কিন্তু আপনি ওই ফ্যান পেজের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। আমাদের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/bhutgalpo.sadhin। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন শুনে আসি আজকের প্রথম গল্প। আর শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
নব্বই দশকের শেষের দিকের কথা, কোনো এক শীতের সকাল, গ্রাম বাংলা শীত বলে কথা, কনকনে ঠান্ডায় গ্রাম বাংলা তখন কাঁপছে। এমনই এক সকালবেলা এলাকার সবচাইতে প্রভাবশালী আলী বাড়ির গফফার আলী কোদাল হাতে বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করতে লাগলেন। বড়লোক হলেও নিজের কাজ তিনি নিজে করেই অভ্যস্ত। হঠাৎ দেখেন একটা কাল গোখরা সাপ ফনা তুলে বসে আছে, কিন্তু গফফার আলীকে দেখে সাপটা পালিয়ে যেতে চাইল। গফফার আলীর মনে হলো সাপটাকে মেরে ফেলা উচিত, কারণ আবার কোন সময় এসে কার পায়ে ছোবল মারে কে জানে। সাপটা দ্রুত গতিতেই ঝোপের মধ্যে পালিয়ে যেতে চাইল, কিন্তু তখনও লেজের অংশটা গফফার আলীর সামনে দৃশ্যমান ছিল। সাপের লেজটা কোদাল দিয়ে কেটে দিতেই গফফার আলীর দুই পা সাথে সাথে অবশ হয়ে যায়। সে মাটিতে হোঁচট খেয়ে পড়ে। সাথে সাথেই তার বড় ছেলে বাপ্পি চিৎকার দিয়ে বলে, হাব্বা তুমি এইটা কি কাম করছো? বাপ্পির মা সাথে সাথে তার স্বামীর কাছে ছুটে যান, গিয়ে দেখেন তার স্বামী কোমর থেকে পা অবধি নাড়াতে পারছেন না। বাপ্পি নিজের বাবার কাছে না গিয়ে সাপের কাছে যেতেই ওর মা চিৎকার দিয়ে ওঠে। ওর মা ভয় পেয়ে যায়, খুব সামান্য সময়েই কি থেকে কি হয়ে গেল। বাপ্পি তার মাকে আশ্বস্ত করে, মাকে ভয় পেতে মানা করে। ঠিক তখন ওর বাবা ওকে বলে, বাপরে নিজে তো শক্তি পাই না, সব অবশ অবশ লাগে। বাপ্পি তখন খুব অবাক করে দিয়ে ওর বাবাকে বলে, এইটা আসিল জিনের পোলা, তুমি জিনের পোলার পায়ের অংশ কাইটা দিছো, সাথে সাথে জিনের অভিশাপ লাগছে তোমার উপরে। হঠাৎ চোখের সামনেই সাপটা উধাও হয়ে গেল, পড়ে রইল কাটা লেজটুকু। বাপ্পি সাথে সাথে সেটাকে হাতে তুলে নিল, কিছুটা ধুলো লেগেছিল, সেটা ফু দিয়ে সরিয়ে একটা পরিষ্কার পলিথিনের ব্যাগে ভরে ফেলল। বাপ্পির বাবা তখনও বাড়ির উঠোনে পড়ে আছে। কাছে এসে বাপ্পি বলল, এইটা কোনো ডাক্তার সারাইতে পারবো না, আমি দেখি আমি কি করবার পারি। ওর বাবা আর মা এসব শুনে বেশ ভয় পেয়ে যায়। ছেলের মুখে হঠাৎ এসব কি কথা, আর এসব কি বা ঘটে যাচ্ছে সাত সকালে, তারা কিছুই বুঝে উঠতে পারছে না। বাপ্পি আর ওর মা দুজন মিলে গফফার আলীকে মাটি থেকে তুলে ঘরে নিয়ে যায়। গফফার আলীর চোখ দুটো ছলছল করছিল, সেটা দেখে তার স্ত্রী কান্না করে দেয়। বাপ্পি তখন ওনাদের পাশে বসে বলে, আব্বা ভয় পায় না, এই অভিশাপ কাটানোর লাইগা যা করণ লাগে আমি করব। বাপ্পির মা জিজ্ঞেস করে, বাপ তুই কেমনে জানলি এইটা জিনের পোলার অভিশাপ? বাপ্পি বলল, মা মেলা কথা, পরে কো মনে, আগে ঝামেলা মিটায় লই। এটা বলেই বাপ্পি বাড়ি থেকে বেরিয়ে গেল, হাতে সেই পলিথিনের ব্যাগ, তার মধ্যে সাপের লেজের কাটা অংশ। বাপ্পির গন্তব্য পোড়াবাড়ি গ্রাম, 10 গ্রাম পেরিয়ে মৃত হয়ে আসা কালী নদীর পাড়ে অবস্থিত একটা বট গাছের নিচ দিয়েই সেই পোড়াবাড়ি গ্রামের রাস্তা চলে গেছে। সেখানে বাস করেন এক বুড়ি, তাকে সবাই বুড়িমা বলেই সম্বোধন করেন। বুড়িমার বয়স 90 ঊর্ধ্ব, বাপ্পির আপন নানি এই বুড়িমা। এই বয়সেও সে নিজের কাজ নিজেই করে, পাশের বাড়ির একটা ছোট্ট মেয়ে মাঝে মধ্যে এসে সাহায্য করে যায় কেবল। বাপ্পি বহুবার চেয়েছে তার নানিকে নিজের কাছে রেখে দিতে, কিন্তু তিনি কিছুতেই রাজি হননি। তিনি বলেন, তোগো ও জায়গার পানি ভালো না, আমার সহ্য হয় না। বাপ্পি জানে এটা এড়িয়ে যাবার জন্য বলা, কারণ নিজের ভিটে মাটি ছেড়ে কেউ নাকি যেতে চায় না। সাইকেল চালিয়ে বুড়িমার কাছে পৌঁছাতে বাপ্পির দুপুর গড়িয়ে গেল। বুড়িমার বাড়িতে এসে বাপ্পি দেখে তার বুড়িমা দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছেন। তড়িঘড়ি করে সাইকেল থেকে নেমেই বাপ্পি তার বুড়িমার দিকে অগ্রসর হয়। বুড়িমা বাপ্পিকে দেখে খুব খুশি হলেও বাপ্পির চঞ্চলতা তার মনের মধ্যে কিছুটা ভয় ধরিয়ে দেয়। বাপ্পি বলে, বুড়িমা আব্বা তো ইয়াসির জিনেরে কোদাল দিয়া কোপ দিছে। বুড়িমা চমকে ওঠে, বলে, বলিস কি, এটা কেমনে হইল? বাপ্পি পুরো ঘটনা খুলে বলে। তখন ওর নানি কাটা লেজের অংশটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, চারুলতা এখন কি করব কে জানে, মানুষের ভালো করতে গিয়া যদি জিনের খারাপ হয় তাইলে কেমনে হইব। বাকি ঘটনা জানবার আগে আমাদের এখন একটু পেছনে ফিরে যাওয়া দরকার। বাপের জন্মের পরপর ওর মা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলে ওর নানি ওকে লালন পালন করতে আরম্ভ করে, সেটা এখন থেকে আরো ২৪ বছর আগের কথা। ওর নানাও তখন বেঁচে ছিল। বাপির বাবা ব্যস্ত ছিল তার শ্বশুরের সাথে ব্যবসা আর নিজের বউয়ের দেখভাল করতে। বাপির বড় হওয়াটা একরকম ওর নানির সাথেই, ওর নানি ওকে মায়ের আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। বাপির যখন কিছুটা বুঝ এলো ও আবিষ্কার করল নানি প্রায় রাতেই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কোথায় যেন চলে যায়, মাঝে মধ্যে ওর ঘুম ভেঙে পাশে নানিকে না পেলে কিছুটা অস্থির হয়ে যেত বাপ্পি। একদিন নানিকে জিজ্ঞেস করে ও, নানি কই গেছিল তুমি? ওর নানি জিজ্ঞেস করে, তুমিও যাইবানি? বাপ্পি বেশ উদ্দীপ্ত কণ্ঠে বলে, হ নানি যামু। বাপ্পির বয়স তখন মাত্র ৭ বছর। এর পরদিন রাতে তুমুল জ্যোৎস্নার আলোয় ওরা দুজন বের হয়। বাড়ির পাশেই বয়ে গেছে কালী নদী। কালী নদীতে তখনও জোয়ার ছিল। নদীর পানিতে জ্যোৎস্নার হাসি যেন টলমল করছিল। বাপ্পির নানাদের একটা নৌকা ছিল, ওরা দুজন সেই নৌকায় উঠে বসে। বাপ্পির ষাটোর্ধ নানি নিজেই বৈঠা হাতে নৌকা বাওয়া শুরু করে। ঝিরিঝিরি বাতাসে এমন জ্যোৎস্না রাতে এর আগেও বাপ্পি এই নৌকায় উঠেছে, তবে সেবার নদী পার হয়ে ওরা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। এবার নৌকায় উঠে ও যেন পুরো প্রকৃতিটাকেই উপভোগ করছিল। প্রায় মাঝ নদীতে আসতেই বাপ্পি কিছুটা দূরে একটা শাপলা ফুল দেখতে পেল। নদীর মাঝখানে ওই একটাই শাপলা ফুল। সবচাইতে অবাক করা ব্যাপার এটাই যে সেই শাপলা ফুল থেকে আলো বেরোচ্ছিল। সেটা দেখে বাপ্পি ওর নানির কাছে চলে আসে, বলে, নানি দেখছো ফুলটা রে? নানি কিছুটা মুচকি হেসে বলে, চল তাইলে ফুলটা দেখে আসি। বাপ্পি তো আরো খুশি হয়ে যায়। নৌকা ঠিক মাঝ নদীতে শাপলা ফুলের কাছে আসতেই ওর নানি কাকে যেন উদ্দেশ্য করে বলে, কিরে আজ মাঝ নদীতে কেন? বাপ্পি বেশ অবাক হয়, ওর নানি কার সাথে কথা বলছে, কেউ তো নেই এখানে। ছোট বাপ্পিকে নিজের সন্তানের মতন ভালোবাসে বুড়িমা, ওকে তাই ভয় পাইয়ে দিতে মন চাইল না বুড়িমার। কিছুটা কৌশলী হয়ে বাপ্পিকে সে বলল, বাপ্পি এই শাপলা কথা কইবার পারে, তুমি কিছু জিগাইবা? ছোট্ট বাপ্পি চোখ দুটো বড় করে তাকায় তার নানির দিকে। নানি হাসে, বলে, তুই জিজ্ঞেস করেই দেখ বাপ্পি, এই ফুলে তোর লগে কথা কইব। বাপ্পি বলে, এই শাপলা তুমি কিরাম আছো? শাপলা তখন বলে, আমি বেশ ভালো আছি, তুমি? বাপ্পি তখন খুশিতে আত্মহারা হয়ে পড়ে, একটা শাপলা তার সাথে কথা বলছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। বাপ্পি তখন বলে, আমিও ভালো, তুমি কথা কইবার পারো কেমনে? শাপলা তখন দুলতে দুলতে হাসতে থাকে, সেই হাসি শুনে বাপ্পিও হেসে দেয়। এরপর ওর নানি বলে, এই শাপলা আমার সখী হয়। বাপ্পি বলে, আমারও সখী বানামো। ওর নানি হাসতে হাসতে বলে, তাইলে তো ভালো কইরা পড়ালেখা করন লাগবো। বাপ্পি বলে, আমি করম। বাপ্পি শাপলাকে উদ্দেশ্য করে বলে, শাপলা তোমার নাম কি? শাপলা বলে, আমার নাম চারুলতা। ছোট্ট বাপ্পির মুখে হাসি লেগেই আছে। নানি তখন বলে, আজ রাইতে ঝড় আসব, বাড়ি ফিরতে হইব, আমরা আবার আরেকদিন আসব। শাপলা ফুলের কাছ থেকে বিদায় নিয়ে ওরা চলে আসে। আসবার পথে ওর নানি ওকে খুব করে বলে দেয়, বাপ্পি এই কথা কাউরে কইবা না শোনা, এটা তোমার আর আমার গোপন কথা। বাপ্পি মেনে নেয়, সে তার আর নানির এই গোপন কথা কাউকেই কখনো বলে না। বাড়ি ফিরেই সে তার নানির কাছে হাজারো প্রশ্ন করতে থাকে। তার মধ্যে ছিল সে এই কথা বলা শাপলা ফুলকে কি করে বন্ধু বানালো, সব শাপলা কথা বলতে পারে কিনা, ইত্যাদি ইত্যাদি। ওর নানি ওকে যা বলেছিল তার সারমর্ম ঠিক এমনটা ছিল। বাপ্পের বুড়িমা বিয়ের আগ দিয়ে এই কালী নদীতে সখীদের সাথে গোসল করত, সাঁতার কাটতে আসত। বয়স তখন 11 কি 12। একদিন বিকেল বেলা হঠাৎ বৃষ্টি শুরু হলে ওর সাথে থাকা দুই সখী দ্রুত উঠে চলে যায়। ও নিজেও কুলের দিকে সাঁতার কাটছিল কিন্তু কোনোভাবেই পৌঁছাতে পারছিল না। নদীর এই পাশটাতে ও একদম একা। যখন কোনোভাবেই পারছিল না, ওর মনে ভয় ঢুকে যায়, কারণ জোয়ার তখন উল্টো দিকে বইছে। ছোট্ট শরীর পানির গতির বিপরীতে আগাতে পারছিল না। ও চিল্লাতে থাকে কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে যায়, হাল ছেড়ে দেয় বুড়িমা। ঠিক এমন সময় ও অনুভব করে কিছু একটা কিংবা কেউ একজন ওকে ধরে নিয়ে কুলের দিকে আগাচ্ছে। শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাওয়ায় কুলের কাছে আসতেই ও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাবার আগে ও একটা মহিলাকে দেখতে পায়। বুড়িমার যখন ঘুম ভাঙে, সে নিজেকে তার ঘরের বিছানায় আবিষ্কার করে। পাশে তার মা চাচিরা বসে আছে। মায়ের চোখে তখনও কান্নার পানি। বুড়িমার জ্ঞান ফিরতেই সে বুড়িমাকে বুকে জড়িয়ে ধরে বলে, তুই আর কোনোদিন একা একা নদীতে যাইবি না। বুড়িমাকে ফিরতে না দেখে তার মা নদীর ধারে এসে বুড়িমা নদীর ধারে একটা গাছের নিচে পড়ে আছে দেখতে পায়। বুড়িমার জ্ঞান ফিরতেই মনে পড়ে সেই মুখের কথা। এই ঘটনা সে কাউকে কখনো বলে না। একদিন আবার বান্ধবীদের সাথে পানিতে নেমে ডুব সাঁতার দিচ্ছিল, এমন সময় নদীর তলে বুড়িমা সেই পুরনো মুখটা দেখতে পায়। সাথে সাথে প্রচণ্ড ভয়ে বুড়িমা মাথা উঠিয়ে নেয়, কিন্তু কাউকে বুঝতে দেয় না। ও সাহস করে আরেকবার মাথা নিচে নামাতেই কেউ একজন কানে কানে বলে, আমি এই নদী শাসন করি, আমার তোর মতো একটা বোন ছিল, মরে গেছে, তুই আমার বোন হবি। ছোট্ট বুড়িমা এবার প্রচণ্ড ভয় পেয়ে গেলে সেই কণ্ঠ আবার বলে, ভয় পাস নে বুড়ি, আমি তোর কোনো ক্ষতি করব না। বুড়িমা তখন সাহস করে পানির নিচেই জিজ্ঞেস করে, তুমি কেডা? সেই কণ্ঠ তখন বলে, আমি চারুলতা, এই নদীর রানী আমি, আমি মানুষ না, আমি পানিতে থাকা জিন। আর ঠিক এরপর থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে বাপ্পির বুড়িমা আর চারুলতার মধ্যে। শর্ত একটাই, বাড়ি কিংবা পরিবারের কাউকে এই কথা কখনো কোনোদিন বলা যাবে না। একমাত্র যদি কাউকে চারুলতা তার নিজের কথা জানাতে বলে, তবেই বুড়িমা চারুলতার কথা জানাতে পারবে। বুড়িমার বিয়ে, সংসার, বেড়ে ওঠা, ধন সম্পদের মালিক হওয়া, বুড়িমার স্বামীর ব্যবসায় উন্নতি সাধন, সবকিছুতেই এই চারুলতার ছোঁয়া ছিল। বুড়িমা কখনোই নিজের থেকে চারুলতার কাছে কিছুই চায়নি, চারুলতা নিজেই ভালোবেসে সবকিছু দিয়ে গেছে। বুড়িমা জিন্দের অনেক গল্প শুনতে থাকলেও জিন্দের বাস্তব জগৎ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। বুড়িমা জানতে পারে পানির তলেও আরেক জগৎ আছে, যেখানে কিনা এই জলজ জিনেদের বসবাস। এদেরকে বলা হয় মাইউন জাতি বা জলজ জাতি, আর এই অত্র এলাকার রাজত্ব এই চারুলতার হাতে। এক জীবনে বুড়িমা নিজের থেকে শুধু একটাই জিনিসই চেয়েছিল চারুলতার কাছে, সেটা ছিল তার আপন মেয়ের তথা বাপ্পির মায়ের সুস্থতা। বাপ্পির মা নিজেও জানে না তার মৃত অবস্থা থেকে ফিরে আসার পেছনে জিন ডাক্তারদের কতখানি অবদান রয়েছে। বাপ্পির জন্ম হবার পরে চারুলতাই বলেছিল বাপ্পির বয়স যে রাতে 7 বছর পূর্ণ হবে, পঞ্জিকা মতে সেই রাতে চাঁদ পূর্ণ আলো দেবে, আর সেদিন যদি মেঘের আনাগোনা না থাকে তবেই চারুলতা বাপ্পির সাথে সাক্ষাৎ করবে। বাপ্পির সাথে চারুলতার দারুণ সম্পর্ক গড়ে ওঠে, নানি নাতির ভালোবাসার সম্পর্ক। বাপ্পির বয়স যখন 12, তখন তার বাবা নিজ গ্রামে বাড়ি করলে সেখানে স্থানান্তরিত হয়। বাপ্পির জন্য সেটা বেশ কষ্টের হলেও মেনে নিতেই হয়। নিজ গ্রামে এসে ও হাই স্কুলে ভর্তি হয়। নতুন বন্ধু, নিজের গ্রাম, বাবার পক্ষের আত্মীয় স্বজন সবাই থাকলেও ওর মনটা পড়ে থাকত ওর নানি আর নানার কাছে। সে বছরই ওর নানা হঠাৎ এক সকালে আর ঘুম থেকে ওঠেনি। ওর নানি একরকম একা হয়ে গেলেও নিজের ভিটে মাটি ছেড়ে অন্য কোথাও যায়নি সে। বাপ্পি বৃহস্পতিবার স্কুল শেষ করেই বই খাতা নিয়ে চলে যেত নানির কাছে, চারুলতার কাছে। এভাবে ভালোই চলছিল সবকিছু, কিন্তু দিনে দিনে কিছু জটিলতা শুরু হয় বাপ্পির বাবা মানে গফফার আলী আর তার আপন চাচাতো ভাইয়ের মধ্যে। সেটা জমি জমা সংক্রান্ত। গফফার আলীর চাচাতো ভাইয়ের দাবি এটাই যে গফফার আলী বাড়ি করার সময় তার অংশের কিছু জমি ভোগ দখলে নিয়েছে। তার বিপরীতে গফফার আলীর কথা এটাই যে বাড়ি করার সময় তো তোদের সামনেই বাড়ি করলাম, তখন তো কিছুই বলিসনি। এমনকি জমির দলিল আর কাগজ অনুযায়ী গফফার আলী কোনোভাবেই তার চাচাতো ভাইয়ের জমির সীমানা লঙ্ঘন করেননি। কিন্তু বাপ্পির এই চাচা মানে জিয়ারত আলীর একটাই কথা, বাপ্পি আর তার বাবা মিলে জালিয়াতি করেছে, তাকে ঠকিয়েছে। জিয়ারত আলী প্রচণ্ড ধূর্ত প্রকৃতির লোক, এটা এলাকার সবাই জানে। হঠাৎ একদিন বাপ্পি স্বপ্নে দেখে তার চারুলতা নানি তাকে ডাকছে। ডেকে ডেকে বলছে, বাপ্পি তোর বাবার সামনে কঠিন বিপদ, জিয়ারত আলী তোর বাবাকে হত্যা করার পরিকল্পনা আটছে। তোর বাবাকে মেরে ফেলে তোদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে সব কিছু ভোগ দখল করার পরিকল্পনা তার। মধ্যরাতে এমন স্বপ্ন দেখে বাপ্পির ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, কিন্তু নিশ্চিত হতে তাকে তো চারুলতার সাথে দেখা করতেই হবে। সকালে ঘুম থেকে উঠেই বাপ্পি সোজা পোড়াবাড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। চারুলতা, বুড়িমা আর বাপ্পি মিলে অবশেষে এই সিদ্ধান্তেই উপনীত হয় যে বাপ্পিদের বাড়ি পাহারা দেবে এক প্রহরী জিন, নাম তার ইয়াসির। বাপ্পি চলে আসার আগ দিয়ে চারুলতা কিছু তথ্য বাপ্পিকে জানিয়ে রাখে। প্রথমত, জলজ জিনেরা যেমন শাপলা, মাছ কিংবা জলজ প্রাণীর রূপ ধারণ করতে বেশি পছন্দ করে, প্রহরী, সৈন্য কিংবা ডাঙার জিনেরা গোখরা সাপের রূপ ধরতে বেশি পছন্দ করে। সুতরাং বাপ্পি যদি হঠাৎ কোনো সাপ দেখে তবে ভুলেও যেন আঘাত না করতে যায়। সম্ভব হলে এক গামলা গরুর বা ছাগলের দুধ দিতে পারলে জিন খুশি হবে। দ্বিতীয়ত, প্রহরী জিনেরা এক বিশেষ জাদু দ্বারা সুরক্ষিত থাকে, কিন্তু এই জাদু মানুষের বিপক্ষে অভিশাপ হিসেবে কাজ করে। সুতরাং ভুল করেও এই জিনকে যদি কেউ আঘাত করে থাকে তবে সে বড় কোনো ক্ষতির সম্মুখীন হবে। পরদিন ভোরবেলা আলো ফুটতেই বাপ্পির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখে বালিশের কাছে একটা গোখরা সাপ ফনা তুলে বসে আছে। বাপ্পি প্রচণ্ড ভয়ে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু অবাক হয় তার চিৎকারে কোনো শব্দ শোনা যায়নি। সাথে সাথেই মনে পড়ে চারুলতার কথা, বাপ্পি বুঝতে পারে এটা ইয়াসির। বাপ্পি সাথে সাথে উঠে এক গামলা দুধ এনে হাজির করে সাপরূপী ইয়াসিরের সামনে। সাপরূপী ইয়াসির তখন ফনা দুলিয়ে জানান দেয় ধন্যবাদ। আস্তে করে বাপ্পি জিজ্ঞেস করে যে চারুলতার মতন সেও কি অন্য বেশ ধরে কথা বলতে পারে কিনা। সাথে সাথে গামলার সাদা দুধের ওপর লেখা ভেসে ওঠে, আমি ইয়াসির, পরিচিত হয়ে ভালো লাগলো, তবে আমি এই সাপের বেশে কথা বলতে পারি না। বাপ্পি বলল যে ও বেশ ভয় পেয়ে গিয়েছিল। এরপর কথায় কথায় বাপ্পি এই ইয়াসির জিন সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। ইয়াসির জিন বাপ্পিকে বলে, সে তাদের বাড়ির পাশে লিচু গাছে উঠে বসে থাকবে। কাউকে গাছে উঠতে যেন বারণ করে দেওয়া হয়। সে এটাও বলে গাছে উঠে বসে থাকার কারণ, সে গাছে উঠে বসে থাকলে একে তো নিরাপদে থাকবে, অন্যদিকে চারপাশে নজরও রাখতে পারবে। ইয়াসির জিনের সাথে ধীরে ধীরে বাপ্পির সখ্যতা গড়ে ওঠে। বাপ্পি জানতে পারে ইয়াসির জিন ডাঙার জিন হলেও কোনো এক কারণে ইয়াসির জিন ও তার দলবল জলজরানি চারুলতার কাছে বন্দী। এই প্রহরী দলের সদস্য সংখ্যা আনুমানিক 2 লক্ষ। কোনো এক যুদ্ধে এই জিনেরা অন্য রাজার এক জলজ জিন রাজার কাছে হেরে গেলে সেই জলজ রাজা তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর তখনই চারুলতা তার রাজ্যের এক বিশাল অংশ ছেড়ে দিয়ে এই প্রহরী বা সৈন্য জিনদেরকে মুক্ত করে নিয়ে আসে। বাপ্পির প্রচণ্ড আগ্রহ ছিল এটা জানতে চাওয়ার যে মানুষ যদি এদেরকে আঘাত করে তবে এই অভিশাপটা ঠিক কিভাবে কাজ করে। ইয়াসিরের দেওয়া তথ্য অনুযায়ী ইয়াসিরদের পিতা ছিলেন জিনের সর্দার, এত শক্তিশালী সর্দার যে ভয়ঙ্কর ইফরিত জিনেরা পর্যন্ত তাকে সমীহ করে চলত। কিন্তু একদিন এই অবস্থার পরিবর্তন ঘটে। কিছু জিন আর মানুষ মিলে প্রহরী জিনদেরকে এক বিশেষ জাদু করে মেরে ফেলতে শুরু করে, অনেকটা খোফ থেকেই, কারণ প্রহরী জিনেরা নিজ শক্তি দ্বারা শয়তানির জাদুর প্রভাব কাটাতে সক্ষম। আর এতে করে কিছু শয়তান জিন ও মানুষের ক্ষতি হয়ে যাচ্ছিল। নিজেদের স্বার্থ হাসিল করতে তারা এমন জাদু ও বিষক্রিয়ার ফাঁদ তৈরি করে যে প্রহরী জিনেরা একে একে হাজারে হাজারে মরে যেতে আরম্ভ করল। যেহেতু প্রহরী জিনেরা জাদু কাটাতে সক্ষম, জাদুর বিপরীত জাদু করতে সক্ষম, অল্প কিছু দিনের মধ্যেই তারা এই সুরক্ষা বলয় সৃষ্টি করে ফেলে যেখানে কোনো জিন যদি প্রহরী জিনদেরকে আঘাত করতে যায় সেক্ষেত্রে তারা পাথরে পরিণত হবে। অন্যদিকে মানুষদের ক্ষেত্রে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে। বাপ্পি জিজ্ঞেস করেছিল তখন, তোমাদের পিতা তো শক্তিশালী সর্দার ছিলেন, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে কিভাবে? ইয়াসির বলেছিল, শয়তানেরা এক জোট বেঁধে সর্বপ্রথম নাকি ওদের সর্দার পিতাকেই হত্যা করেছিল জাদু আর ফাঁদ পেতে। তারপর থেকেই ওরা বেশ দুর্বল হয়ে পড়তে থাকে এবং পরে সর্বপ্রথম কোনো যুদ্ধে হেরে যায় এক জলজ রাজার কাছে। ইয়াসিরদের এখন কোনো সর্দার নেই। ইয়াসিরদের সকল নির্দেশনা আসে চারুলতার কাছ থেকে, কিন্তু বাপ্পিকে ইয়াসির কখনোই বলেনি চারুলতার আওতায় প্রহরী জিনেরা কেমন আছে কিংবা প্রহরী জিন হিসেবে তারা ঠিক কতটা সম্মান পাচ্ছে। ইয়াসির এই কথাগুলো এড়িয়ে যেত। এর ঠিক কিছুদিন পরেই গফফার আলীর সাথে এই দুর্ঘটনা ঘটে যায়। সেদিন ইয়াসির জিন মাটিতে বিচরণ করছিল। ইয়াসির জিন বুঝতেই পারেনি যে আচমকা এমন একটা ঘটনা ঘটে যাবে। পোড়াবাড়ি গ্রাম, সাপের কাটা লেজ হাতে বুড়িমা ভাবছে কি করা যায় এখন। সে বলল, বাপ্পি আমার লগে আয়। এই বলে বুড়িমা তার ঘরে প্রবেশ করল, বাপ্পিও তাকে অনুসরণ করল। বুড়িমার ঘরটা কিন্তু বেশ বড়। এই ঘরের এক কোণায় সব সময় একটা তোষক পাতা থাকে, বুড়িমা সেখানে নামাজ পড়ে, তাই এই তোষক কাউকে কোনো দিন স্পর্শ করতে দিত না বুড়িমা। এমনকি বাপ্পিও এই তোষক নিয়ে বুড়িমাকে কোনো প্রশ্ন কোনো দিন করেনি। কিন্তু তার বুড়িমা যখন তোষক সরিয়ে অন্যদিকে চাপাল, বাপ্পি তখন নিজের চোখ দুটোকেও যেন বিশ্বাস করতে পারছিল না, কারণ সেখান থেকে একটা সরু সিঁড়ি নেমে গিয়েছে। সেই সিঁড়ির কাছে আসতেই বাপ্পি দেখে নিচে তুমুল অন্ধকার। বাপ্পি তার বুড়িমাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, এমন সময় বুড়িমা আঙুল ঠোঁটের কাছে চেপে ধরে শব্দ করে মানা করে দিল কিছু বলতে। বাপ্পি তার বুড়িমাকে অনুসরণ করে নিচে নামতে থাকে। বেশ খানিকটা নিচে নামার পরে পানির শব্দ শুনতে পাওয়া গেল। আরেকটু নিচে নামতেই বুড়িমার হাতে ধরা হেরিকেনের আলোয় বাপ্পি পানি দেখতে পেল। বুড়িমা তখন বাপ্পিকে জানালো যে চারুলতা যেন বুড়িমার সাথে নিয়মিত সাক্ষাৎ করতে পারে আর বুড়িমাকে কষ্ট করে নদীর কাছে না যেতে হয়, এই জন্যই চারুলতা এমন ব্যবস্থা করেছে। মাটির নিচে খনন করে নদীর পানি এই অবধি নিয়ে আসা হয়েছে। বুড়িমা সিঁড়িতে দাঁড়িয়েই পানিতে এক পা তিনবার ডোবাতেই চারুলতার আগমন ঘটল। চারুলতা তখন জানায় সে সবকিছুই জানতে পেরেছে। বুড়িমা চারুলতাকে কাটা লেজের অংশ দেখাতেই চারুলতা বলে, লেজের অংশ জোড়া লাগানোর কোনো উপায় নেই, ইয়াসিরের দুই পা নাকি কাটা পড়েছে, এর কোনো চিকিৎসাই নেই। ঠিক তেমনি গফফার আলীও আর কখনো নাকি সুস্থ হতে পারবে না। চারুলতার কাছ থেকে এসব জেনে বাপির খুব মন খারাপ হয়। চারুলতা স্বল্পভাষী, এটুকু জানিয়েই চারুলতা চলে যায়। বাপির কেন জানি মনে হলো চারুলতা এত জটিল এই ব্যাপারটাকে তেমন একটা গুরুত্ব দিল না। বাপির মন খারাপের ব্যাপারটা সে তার নিজের মধ্যেই রাখল, প্রকাশ করল না। একটা চাপা কষ্ট ওর মধ্যে বয়ে যেতে লাগলো। একদিকে বাবার জন্য কষ্ট, অন্যদিকে ইয়াসিরের জন্য। এর পর থেকেই শুরু হলো আসল ঘটনা। বুড়িমা বাপ্পিকে বিকেল হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে মানা করল, কারণ সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, সাথে এমন কড়া শীতে অনেক কষ্ট হবে। কিন্তু বাপ্পি নাছোড় বান্দা, বুড়িমার অনুরোধ উপেক্ষা করে সে বাড়ির পথে রওনা দিল। বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পরে মাগরিবের নামাজ পড়তে শান্তিডাঙ্গা গ্রামে বাপ্পি সাইকেল থামায়। এখানে ছোট্ট একটা মসজিদ, তখনও গ্রামগঞ্জে বিদ্যুৎ পৌঁছায়নি, কিন্তু এই মসজিদের চারপাশটা অনেক হ্যারিকেনের আলোয় আলোকিত। সাইকেল থামিয়ে বাপ্পি ওযু করে নেয়। ওযু শেষে মসজিদে প্রবেশ করতেই দেখে একটু আগেও ফাঁকা থাকা মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে, আতরের সুগন্ধে চারপাশ ছেয়ে আছে। বাপ্পির এমন পরিবেশ দেখে মনটা বেশ হালকা হয়ে গেল। এক কোনায় গিয়ে চুপচাপ বসে পড়ল সে। পরে জামাতে অন্য সকলের সাথে নামাজ পড়া শেষ করে চোখ বুজে মনে মনে আল্লাহর কাছে ইয়াসির ও তার বাবার জন্য দোয়া করতে লাগল। আল্লাহ একমাত্র পারেন এই সমস্যার সমাধান করে দিতে। হঠাৎ চোখ খুলতেই ওর বুকটা আতঙ্কে কেঁপে উঠল। দেখল তিনজন সাদা জুব্বা পরিহিত লোক ওর সামনে বসে আছে। তারা বাপ্পিকে সালাম দিয়ে ভয় না পেতে অনুরোধ করল, বলল তারা প্রহরী জিন আর এই মসজিদ তাদেরই তৈরি। বাপ্পি ভয় পেলেও নিজেকে সামলে নিল। কথায় কথায় বাপ্পি যা জানতে পারল সেটা তার কল্পনারও অতীত ছিল। চারুলতা এই প্রহরী জিনদেরকে এক সময় অন্য রাজ্যের জিনের কাছ থেকে মুক্ত করেছিল মূলত নিজের স্বার্থে, এখন দাস হিসেবে ব্যবহার করছে। যেহেতু জলজ জিনেরা ডাঙায় খুব বেশি শক্তি খাটাতে পারে না, আর এই কারণেই চারুলতা তাদেরকে উদ্ধার করে এবং নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছে। বিনিময়ে তারা অবহেলা ছাড়া আর কিছুই পাচ্ছে না। বাপ্পি তার ইয়াসির বন্ধুর কথা জিজ্ঞেস করলে তারা বলে ইয়াসির আর বেঁচে নেই। এই কথা শুনে বাপ্পি তার নিজের কানকে বিশ্বাস করতে পারে না। বাপ্পি সেখানেই কান্না করে দেয়। সেই তিন প্রহরী জিনের একজন জানায়, মানুষের যেমন প্রচণ্ড রক্তক্ষরণ হলে মানুষ মারা যায়, তেমনি জিনেরাও তার ব্যতিক্রম নয়। বাপ্পির প্রচণ্ড মন খারাপ। বাপি জানতে চায় এখন যে তারা এত কিছু বাপির কাছে বলছে, চারুলতা যদি জানতে বা বুঝতে পারে এদের এতে সমস্যা হতে পারে কিনা। তারা তখন বলে মসজিদ থেকে কোনো শয়তান বা অন্য জিন খবর পাচার করতে পারবে না, আর আমরা প্রহরী জিন, জাদুকর জিনেরাও আমাদেরকে ভয় পায়। মাঝখানে বসা একটু বৃদ্ধ দেখতে জিনটা বাপ্পীকে জানায়, যেহেতু আমরা রানী চারুলতার জিম্মায় আছি, স্বাধীনভাবে কিছুই করতে পারছি না, আপনার কাছে আমাদের ছোট্ট কিছু দাবি আছে, যদি পূরণ করে দিতে পারেন তবে আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব, এবং আপনার বাবার ওপরের অভিশাপটাও কাটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বাপ্পী জিনদের কাছে জানতে চায় কিভাবে সে তাদের সাহায্য করতে পারবে। সেই বৃদ্ধ জিন তখন বলে, আপনার বাবার অনেক ধন সম্পত্তি ও জমি জমা, শুধু তাই নয়, আপনার বাবার কাছে এমন একটা বস্তু আছে যা কিনা সে তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে পেয়েছে, মানে আপনার নানার কাছ থেকে। বাপ্পী প্রচন্ড কৌতূহলী হয়ে ওঠে, জানতে চায় কি সেই জিনিস। তিনি বলেন, একটা জাদুর কলস, আর এটার মালিক ছিল আপনার নানার পিতা। আপনার নানার পিতা ছিলেন খুব বড় নাম করা কবিরাজ, ইউসুফ কবিরাজ তার নাম। চারুলতার জলজ জিন বাচ্চারা অনেক আগে যখন প্রচণ্ড উৎপাত শুরু করে, মানুষের ক্ষতি করতে থাকে, নদীর পানি কমিয়ে কিংবা মাছ সাবার করে দিয়ে, তখন তিনি কয়েক লক্ষ জলজ জিনকে এক পিতলের কলসিতে বন্দি করে ফেলেন। ব্যাস এরপরেই চারুলতা বেশ দুর্বল হয়ে পড়ে, বুঝে উঠতে পারে না সে কি করবে, কিন্তু আপনার বুড়িমাকে দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তখন বুড়িমার সাথে বন্ধুত্ব তৈরি করে সে। চারুলতার কারসাজিতেই একসময় আপনার নানি, বুড়িমা আর আপনার নানার বিয়ে হয়। উদ্দেশ্য একটাই, বুড়িমার সাথে এই সম্পর্কে সুবাধে বুড়িমাকে দিয়ে যদি সেই কলসি উদ্ধার করা যায়। কিন্তু বুড়িমাকে দিয়ে চারুলতার মনের আশা পূর্ণ হয়নি। বাপ্পী তখন প্রশ্ন করে প্রহরী জিনকে, প্রশ্নটা এমন যে জিনেরা চাইলে কি পারত না লুকায়িত কলসি গোপনে এসে চুরি করে নিয়ে যেতে। প্রহরী জিন হাসেন, বলেন, আপনারা হয়তো ভাবেন জিন চাইলেই সব পারে, কিন্তু তা নয়, কারণ ওই কলসিকে আপনার নানার পিতা শুধু লুকিয়েই রাখেননি, বিশেষ এক জাদু করে রেখেছেন যেন কোনো জিন এসে এটাকে চুরি করে না নিয়ে যেতে পারে। আর এখানেই আসছে আপনার ও আমাদের প্রয়োজনীয়তা। বাপ্পী তখন একটু নড়ে চড়ে বসল, চারুলতার বন্ধুত্ব আর ভালোবাসায় এত প্রতারণা আজ এই প্রহরী জিনদের সাথে দেখা না হলে সে কিছুতেই জানতে পারত না। এই জন্যই কথায় আছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রহরী জিন বললেন, আপনার নানার বাবা এই কলসি আপনার নানার কাছে হস্তান্তর করলেও আপনার নানা আপনার পিতার কাছে হস্তান্তর করলেন, কারণ আপনি জানেন যে আপনার নানা আর আপনার বাবার মধ্যে সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ ছিল। সে তার আপন সন্তানদের থেকেও হয়তো আপনার বাবা গফফার আলীকেই বেশি বিশ্বাস করত। চারুলতা সেটা বুঝতে পেরেই আপনার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে থাকে। উদ্দেশ্য একটাই, যদি আপনার মাধ্যমে কলসিটা হাত করা যায়। কিন্তু যখন চারুলতা আমাদের কথা জানতে পারল যে আমরা তারই এক প্রতিপক্ষ জলজ জিনের হাতে বন্দী হয়ে আছি এবং আমরা নানান রকমের জাদু কাটাতে পারদর্শী, তখনই সে আমাদেরকে তার আওতাধীন করে ফেলল, কারণ ওই কলসি তো বিশেষ জাদু দ্বারা সুরক্ষিত। আর এক আমরাই পারি সেই সুরক্ষা ভেঙে ফেলতে এবং কলসি চুরি করে এনে চারুলতার কাছে পৌঁছে দিতে। কিন্তু মজার কথা কি জানেন, এর জন্য প্রয়োজন আপনার বাড়িতে যাতায়াতের অনুমতি, আর সেই অনুমতি দিয়েছেন আপনি নিজেই, কারণ আপনার কিংবা আপনার পরিবারের অনুমতি ছাড়া আমরা প্রহরী জিনেরা আপনার বাড়িতে প্রবেশ করতে পারতাম না, আর এই অনুমতি দেয়া হয় ইয়াসির জিনকে। বাপ্পী খুব অবাক হয় এমন কথায়। সেটা বুঝতে পেরেই প্রহরী জিন বিষয়টি পরিষ্কার করে বলেন। তিনি বললেন, হ্যাঁ, আপনি খুব অবাক হচ্ছেন এটা ভেবেই যে আপনি কখন ইয়াসিরকে অনুমতি দিলেন। চারুলতা যখন আপনাকে ইয়াসিরের কথা বলেছিল, আপনি মেনে নিয়েছিলেন ব্যাপারটাকে, আর এর মাধ্যমেই আপনি ইয়াসিরকে অনুমতি দিয়ে দেন। এখন যেটা বলবো সেটা শুনলে তো আপনি আরো বেশি কষ্ট পাবেন। বাপি জানতে চাইলে প্রহরী জিন বলে, আপনার চাচাকে নিয়ে আপনি যে স্বপ্ন দেখেন এবং চারুলতা আপনাকে যে তথ্য জানায় সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল। মূলত এই ঘটনা সাজানো হয়েছিলই আপনার বাড়িতে ইয়াসিরকে ঢোকার সুযোগ করে দিতে। ইয়াসিরের কাজ এটাই ছিল, সে তন্ন তন্ন করে বাড়িতে কলসিটাকে খুঁজে বেড়াবে। কিন্তু আপনার বাবা গফফার আলী চারুলতার এই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন আপাতত। বাপ্পি প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে, এমন প্রতারণা সে মেনে নিতে পারে না। সে জিজ্ঞেস করে, এখন আমি কেমনে আপনাকে সাহায্য করবার পারি? প্রহরী জিন বলেন, চারুলতার সাথে আমাদের চুক্তি হয়ে আছে, আমরা যদি এই কলসি তাকে উদ্ধার করে এনে দিতে পারি তবেই সে আমাদেরকে এই দাসত্ব থেকে মুক্তি দেবে। এখন আপনি আপনার তরফ থেকে যদি এই কলসি খুঁজে দিতে পারেন তবেই আমরা সামনে এগোতে পারব। আপনি কলসি খুঁজে দিলে আমরা চারুলতাকে দিয়ে দেব ঠিকই, কিন্তু মুক্তি পাবার পরেই আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা এরই মধ্যে নিজেদেরকে গুছিয়ে নিয়েছি, চারুলতা আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। বাপ্পি বলে সে এই কলসি ঠিকই খুঁজে দেবে, কিন্তু বিনিময়ে আজ বাড়িতে পৌঁছানোর পরেই যেন সে তার বাবাকে সম্পূর্ণরূপে সুস্থ দেখতে পায়। প্রহরী জিনেরা বাপ্পির কথা মেনে নেয়। বাপ্পি মসজিদ থেকে বেরিয়ে সাইকেলে চড়ে, তখন একজন প্রহরী জিন মসজিদের ভেতর থেকে দাঁড়িয়েই ওকে উদ্দেশ্য করে বলে, আপনি গিয়ে আপনার বাবাকে সুস্থ দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা কথা, ইয়াসির আপনাদের বাড়ির চারপাশ তন্ন তন্ন করে খুঁজেও সেই কলসি পায়নি, ঘরের মধ্যেও কোথাও নাকি ছিল না। তার মানে সেটা হয়তো বিশেষ কোথাও লুকায়িত অবস্থায় রয়েছে। আরো বলে, আপনার সাথে একজন সঙ্গী হিসেবে পাঠালে খুব ভালো হতো, কিন্তু তাতে করে সম্ভাবনা আছে যে চারুলতার কানে কথাটা পৌঁছে যেতে পারে, তাই তো আমি মসজিদের ভেতর দাঁড়িয়ে কথা বলছি, এই নিন ধরুন। বলেই প্রহরী জিন একটা লাঠি ছুঁড়ে দিল বাপ্পির দিকে আর বলল, এটি সাথে থাকলে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনি সাবধানে যেতে পারবেন। বাপ্পি আবার বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে ওর মাথায় নানান রকম প্রশ্ন ঘুরঘুর করতে লাগলো। সবচেয়ে বড় প্রশ্ন এটাই ছিল যে বাপ্পি কাকে বিশ্বাস করবে, প্রহরী জিনদেরকে নাকি এতকাল ধরে আপন ভেবে আসা চারুলতাকে। বাপ্পির মন কেন জানি খুব বলছিল যে প্রহরী জিনেরা মিথ্যে বলেনি, তাদের প্রত্যেকটা কথার পেছনেই যুক্তি আছে। বাড়ি ফিরলেই বুঝতে পারবে আসলেই প্রহরী জিনেরা সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। সেই একই 10 গ্রাম পেরিয়ে বাপ্পি যখন নিজ বাড়িতে পৌঁছল, ওর বাবাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেও প্রচণ্ড খুশি হয়ে কোনোরকম সাইকেলটা রেখে বাবাকে জড়িয়ে ধরল। ওর বাবা ওকে দেখে বেজায় খুশি, কারণ গফফার আলী তার সন্তানকে অনেক ভালোবাসে। সে বাপ্পির জন্য অস্থির হয়েছিল। গফফার আলী বলল, হঠাৎ মাগরিবের নামাজ পড়া আল্লাহর রহমতের জন্য আল্লাহরে ডাকতাছি আর শরীরের নিজের বল ফিরা পাইছি, বাপ তুই কই ছিলি? বাপ্পি বলে, অহন মেলা ক্ষুধা লাগছে, পরে সব কমনে, কিন্তু আল্লাহর অশেষ রহমত তুমি সুস্থই আগেছো। প্রহরী জিনেরা তাদের কথা রেখেছে দেখে বাপ্পি প্রচণ্ড খুশি হয়, বুঝতে পারে তারা আসলেই হয়তো আল্লাহ ভীরু জিন। সেদিন রাতে বাপ্পি প্রচণ্ড ক্লান্তিতে বিছানায় শরীর এলিয়ে দিল। বাবাকে সুস্থ দেখে চাপ কিছুটা কমলেও চারুলতার এই ছল চাতুরের কথা জানতে পেরে ওর মনটা একটুও ভালো নেই। ওর মনে একটা বিশাল প্রশ্ন রয়েই গেছে, সেটা মাথা থেকে সরছেই না, আর সেটা ছিল, একদম শুরুতে চারুলতার পরিকল্পনায় ছিল বাপ্পির নানি মানে বুড়িমার মাধ্যমে জাদুর কলসি উদ্ধার করা, কিন্তু চারুলতার নাকি মনো আশা পূর্ণ হয় না বুড়িমার মাধ্যমে। কিন্তু কেন? তার মানে কি ওর বুড়িমা সবকিছু সম্পর্কেই অবগত? বুড়িমার প্রতি বাপ্পির এই প্রথম কিছু সন্দেহ তৈরি হয়। এরপর এটা সেটা ভাবতে ভাবতেই বাপ্পি ঘুমের দেশে তলিয়ে গেল। এতটা গভীর ঘুমে ছিল যে ভোরবেলা মসজিদের আজানটাও ও বুঝতে পারেনি। সকালে ঘুম ভাঙতেই বাপ্পি তড়িঘড়ি করে অজু করতে চলে গেল। শুনশান নীরব শীতের ভোরবেলা, চারিপাশ কুয়াশায় ঢাকা। ঘরে ফিরে খাটের নিচ থেকে পাটি বের করতে গিয়ে খেয়াল করল সেটা খাটের মাঝ বরাবর ঢুকে আছে, কারণ বাপ্পি বাড়িতে খুব একটা নামাজ পড়ে না, মসজিদে গিয়ে পড়তেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিছুটা উপুর হয়ে খাটের নিচে মাথা ঢোকাতেই ও খেয়াল করল কেমন কান্নার শব্দ আসছে কোথা থেকে। বুঝে উঠতে পারল না বাপ্পি, বাহিরে এই শীতে বিড়াল কান্না করছে না তো, কিন্তু এত সকাল করে বিড়ালের কান্না, ব্যাপারটা মানতে বেশ কষ্ট হচ্ছিল বাপ্পির। হঠাৎ খেয়াল করল মাথাটা উঁচু করতেই কান্নার শব্দ কমে যাচ্ছে, মাথা মেঝের কাছাকাছি আনতেই কান্নার শব্দ বেশি শোনা যাচ্ছে। বাপ্পি এবার ব্যাপারটা বুঝতে ঠান্ডা মেঝেতেই কান চেপে ধরল। ও স্পষ্ট বুঝতে পারল মেঝের নিচ থেকেই কান্নার শব্দ আসছে। এদিকে নামাজে দেরি হয়ে যাচ্ছে দেখে বাপ্পি নামাজ পড়ে নেয়। নামাজ শেষ করে আবার মেঝেতে গিয়ে কান পাতে। কিভাবে এমন কান্নার শব্দ আসতে পারে সেটা বাপ্পির মাথায় ঢোকে না। আরেকটু সকাল হবার অপেক্ষায় ছিল বাপ্পি। বাবা ঘর থেকে বেরিয়ে আসতেই বাপ্পি তার বাবাকে ঘরে ডাকে। গফার আলী ছেলেকে জিজ্ঞেস করে কোনো সমস্যা কিনা, কারণ গফার আলী নিজেও ঘটনার আকস্মিকতায় মানসিকভাবে তখনও বেশ মনমরা হয়েছিলেন। বাপ্পি তখন তার বাবাকে মেঝের নিচ থেকে কান্নার শব্দ আসার ব্যাপারটা অবহিত করে। ছেলের মুখে এমন কথা শুনে বাপ্পির বাবা সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। গফার আলী শব্দ শুনতে পেয়ে সে বাপ্পিকে পুরো ঘটনা খুলে বলে। মূলত বাপ্পির ঘরের নিচেই লুকিয়ে রাখা হয়েছে জাদু করা কলসিটাকে, আর সেই কলসিতে আটকে থাকা জিনের কান্না মেঝেতে কান পাতলে শোনা যায়। ঠিক সকালের এই সময়টাতে বাপ্পি যে এত দ্রুত কলসির খোঁজ পেয়ে যাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। বাপ্পি তখন তার বাবাকে সবকিছু খুলে বলে এবং কলসিটা বের করে প্রহরী জিনদের কাছে দিয়ে দিতে অনুরোধ করে। কিন্তু গফার আলী বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ তার শ্বশুর মৃত্যুর আগ দিয়ে বলে গিয়েছে এরা মুক্তি পেলে সবার আগে তার পরিবারকে ধ্বংস করে ফেলবে এবং একে একে সবাইকে মেরে ফেলবে। বাপ্পি তখন তার পিতা গফার আলীকে স্মরণ করিয়ে দেয় গফার আলী যে আজ সুস্থভাবে চলাফেরা করতে পারছে এটা পুরোপুরি সৃষ্টিকর্তার ইশারায়, প্রহরী জিনদের একটা উপহার। গফার আলী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাপ্পিকে বলে সে রাজি, কিন্তু কলসি হস্তান্তর করবার পূর্বে সে নিজে প্রহরী জিনদের কাছ থেকে এই কথা নিতে চায় যে তার ও তার পরিবারের কোনো ক্ষতি হবে না। বাপ্পি বলল প্রহরী জিনদের সাথে দেখা করতে হলে শান্তিডাঙ্গা গ্রামে যেতে হবে। গফার আলী রাজি হয়ে গেল, তবে বাপ্পির মাকে একলা বাড়িতে রেখে যাওয়া ঠিক হবে না। সকালের খাবার খেয়ে ওরা তিনজন শান্তিডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। মসজিদের সামনে পৌঁছাতেই দেখে মসজিদ তালা মারা। গফার আলী আর বাপ্পি বেশ চুপসে যায়। হঠাৎ মসজিদের পেছন থেকে একজন বৃদ্ধ লোক এসে হাজির হয়, ওদেরকে সালাম দিয়ে বলে আপনারা এখানে? বাপ্পি বলে যে তারা কলসির ব্যাপারে কথা বলতে এসেছে। কলসির কথা শুনেই বৃদ্ধের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, সাথে সাথে তার মুখের অবয়ব পরিবর্তন হয়ে আগের দিনে সেই বৃদ্ধের চেহারা ধারণ করে। আর এটি দেখে বাপ্পির বাবা আর মা বেশ ভয় পেয়ে যায়। বাপ্পি তাদেরকে শান্ত করে, বৃদ্ধ নিজেও বলে ভয় পাবেন না। এখন তো নামাজের সময় না, চলুন আমরা অন্য স্থানে বসি, নিরাপদ স্থান, কোনো সমস্যা হবে না। এদিকে বাপ্পির মা কিছুই বুঝে উঠতে পারছিল না, গ্রামের সহজ সরল মহিলা মানুষ তিনি, তাই বাপ্পিকে সে বারবার এই সেই প্রশ্ন করছিল। তখন গফফার আলী তার স্ত্রীকে চুপ থাকতে বলেন আপাতত। মসজিদের কিছুটা পেছনে একটা ছোট্ট ঘর, বসার ঘরের মতন। বাপ্পিরা সেই ঘরে প্রবেশ করতেই দারুণ উষ্ণতা অনুভব করল। বৃদ্ধ সেই জিন তখন বাইরে গেল আর সাথে সাথে ধোঁয়া ওঠা চা নিয়ে ফেরত এলো, সাথে কিছু বিস্কুট। চা আর বিস্কুট মুখে নিয়ে স্বাদের গভীরতায় ওরা তিনজনই হারিয়ে গেল। বাপ্পির মা বেশ ভয় পেলো চা আর বিস্কুটের স্বাদ পেয়ে, তার মনটাও বেশ চাঙা হয়ে উঠল। সে মনে মনে তার ছোট ছেলেটাকে খুব স্মরণ করছিল। ভালো কথা, একটা ছোট্ট তথ্য, বাপ্পিরা মূলত দুই ভাই। ওর ছোট ভাই সিরাজ অন্য শহরে বড় মাদ্রাসায় পড়ালেখা করে। যাকে আসল কথায় আসি, গফফার আলী তখন প্রহরী জিনকে ধন্যবাদ জানো সবকিছুর জন্য। এরপর বলল যে তার সন্তান বাপ্পি তাকে পুরো ঘটনাই খুলে বলেছে এবং গফফার আলী কলসিটাকে হস্তান্তর করতে আগ্রহী। প্রহরী জিন তখন আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ জানাল। গফফার আলী তখন বলল, কিন্তু একটা শর্ত আছে, তার ও তার পুরো পরিবারের জন্য এতে করে কোনো ক্ষতি না হয়, কারণ ওরা ছাড়া পাওয়া মাত্রই পরিবারের সদস্যদের ওপর হামলা চালাতে পারে। প্রহরী জিন গফফার আলীকে নিশ্চিত করল তার ও তার পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেবে প্রহরী জিনেরা। কলসি হস্তান্তর করার জন্য 500 জন প্রহরী জিনের এক দলকে নিয়ে বাপ্পিরা অবশেষে ওদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। বৃদ্ধ জিন মানুষ বেশে তাদের তিনজনের সাথে, অন্যদিকে বাকি সব জিন পাখি বেশে উড়ে উড়ে চলতে লাগল। অবশেষে জিনদের সাহায্যে আর গফফারের অনুমতি নিয়েই জাদু করা কলসিটাকে মাটির নিচ থেকে ওঠানো হল। বৃদ্ধ জিন ধন্যবাদ জানিয়ে ওটাকে নিজের ছোঁয়ায় অদৃশ্য করে তার দলবল নিয়ে সোজা পোড়াবাড়ি গ্রামের উদ্দেশ্যে চলে গেল। কালী নদীতে তখন জোয়ার এসেছে, চারপাশে পানি ছলছল করছিল। অবশেষে চারুলতা প্রহরী জিনদের উপস্থিতি টের পেয়ে পানি থেকে উঠে আসে। জাদুর কলসি দেখে খুশিতে আত্মহারা চারুলতা তখন কলসি পেতেই ব্যস্ত ছিল, কিন্তু চারুলতা দেখেনি প্রহরী জিনেরা কিভাবে চারপাশ ঘেরাও করে রেখেছিল। জাদু করা অস্ত্র নিয়ে হাজার হাজার প্রহরী জিনেরা প্রস্তুত হয়েছিল। একদিকে চারুলতা যেমন তার কলসিকে বুঝে নেয়, অন্যদিকে একই সময় প্রহরী জিনদেরকে মুক্তি দেওয়ার চুক্তিপত্রেও সই করে চারুলতা। আর পূর্ব চুক্তি অনুযায়ী জাদু করা কলসি থেকে উঠিয়ে নেওয়া হয় জাদু। ব্যাস জাদু উঠিয়ে নেবার সাথে সাথে কলসির মুখ খুলে যায় আর কান্না করতে করতে লক্ষ লক্ষ জলজ জিন মাছের মতো করে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে। নদীতে অবস্থান করা সকল মানুষ অবাক চোখে দেখতে থাকে পানির হঠাৎ এই অস্থিরতা, যেন লক্ষ লক্ষ মাছ পানিতে লাফিয়ে পড়ছে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। কেউ কেউ তো ভয়ে নদী থেকে উঠেও যায়, আবার কেউ কেউ নৌকা নিয়ে বেশ দূরে সরে যায়। প্রহরী জিনদের দলনেতা সেই বৃদ্ধ জিন জানত এই লক্ষ লক্ষ জিন যতই মুক্তি পাক, যতই পানিতে ঝাঁপিয়ে পড়ে শক্তি আহরণ করতে থাকুক না কেন, বহুকাল ধরে আটকে থাকায়, অন্ধকারে থাকায় এরা প্রচণ্ড দুর্বল, এতটাই দুর্বল যে নিশ্চিত কয়েকদিন ঝিমিয়েই থাকবে এরা। অন্যদিকে চারুলতার যে সৈন্যদল আছে তাদের সংখ্যা প্রহরী জিনদের তুলনায় অনেক কম। প্রহরী জিনদের দলনেতা বুঝতে পারে এখনই মুখ্য সময় অতর্কিতে হামলা চালানোর। উচ্ছ্বসিত চারুলতা যখনই কিনা পানিতে ডুব দিতে যাবে, ঠিক তখনই প্রহরী জিনেরা অতর্কিতে হামলা চালায় চারুলতার জলজ জিনদের ওপরে। কিন্তু সাথে সাথে কোথা থেকে হঠাৎ করে প্রহরীজিনদের উপর জলজজিনেরা আক্রমণ করে বসে। প্রহরীজিনেরা বুঝতে উঠতে পারে না কিছুই, হতভম্ব হয়ে পড়ে তারা। হঠাৎ এত এত জলজজিন কোথা থেকে এলো? বিচক্ষণ প্রহরীজিনের দলনেতা বুঝতে পারে এরা সেই জলজজিন রাজার সৈন্যদল, যারা কিনা প্রহরীজিনদেরকে বহু আগে আটক করে মেরে ফেলতে চেয়েছিল। তার মানে দুই পক্ষ এক হয়ে গেছে। চারুলতা তখন বলে, কিরে প্রহরী বুড়ো, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুই এমন কিছুই করবি। প্রহরীজিন তখন হাসে। চারুলতা হয়তো ভুলে গিয়েছে যে প্রহরীজিনেরা এখন মুক্ত, চাইলে যে কোনো প্রকারের জাদু প্রয়োগ করতে পারে ওরা। বৃদ্ধ জিন সাথে সাথে তার দলকে ইশারা দিতেই সকল প্রহরী জিন মুখ দিয়ে বিকট শব্দ করতে লাগলো, আর অমনি চারুলতা সহ সকল জলজ জিন কেমন যেন মূর্তির মতন দাঁড়িয়েছিল। এমন শব্দ করতে করতেই জাদু করা তরবারির তীর জলজ জিনদের শরীর ছিন্ন ভিন্ন করে দিতে লাগলো। ইতিহাস বদলে গেল, বদলে গেল জলজজিনদের ভাগ্য। কয়েক মিনিটের এই যুদ্ধে ওই অঞ্চলের সকল জলজজিন যারা যুদ্ধে অংশ নিয়েছিল তারা মৃত্যুবরণ করে। জলজজিনদের অন্য সকল দলের কাছ থেকে প্রহরীজিনেরা চুক্তিপত্রে সই করিয়ে নেয়। যতদিন ওরা বেঁচে থাকবে ভুলেও যেন প্রহরীজিনদের সাথে ছলাকলা করার চেষ্টা না করে। এই ঘটনা এখানেই শেষ হয়ে গেলে হয়তো ভালো হতো, কিন্তু বিধাতা যেন অন্য কিছু সাজিয়ে রেখেছিলেন। এই ঘটনার পরপর একটা করুণ ঘটনা ঘটে যায়, যা কিনা প্রহরী জিন কিংবা বাপ্পি সবাইকেই বেশ কাঁদিয়ে দিয়ে যায়। বাপ্পির বুড়িমা মানে নানিকে তার ঘরেই মৃত পাওয়া যায়। প্রহরী জিনদের কাছে এর জবাব চাইলে তারা বলে, বুড়িমার ঘরের বেশ নিচ দিয়ে নদী বয়ে গেছে। প্রহরী জিনেরা সেই যুদ্ধের সময় তার ঘর পাহারা দিলেও চারুলতার ইশারায় তার দেহরক্ষী সেই গুপ্ত নদীর প্রবাহ দিয়ে এসে বুড়িমাকে হত্যা করে যায়। তার নাম ইবনাত, এখনো সে পলাতক। মায়ের মৃত্যুর পরেই কেবল বাপ্পির মা সকল ঘটনা জানতে পারে। কিছুদিন পরেই ইবনাত প্রহরী জিনদের হাতে ধরা পড়ে। ইবনাত প্রহরী জিনদের কাছে স্বীকার করে যে চারুলতার আদেশেই মূলত বুড়িমাকে হত্যা করা হয়। ইবনাতের কাছে বুড়িমাকে মেরে ফেলার কারণ জিজ্ঞেস করলে সে বলে, বুড়িমা কোনোদিন তার কোনো কাজেই আসেনি, সেই ক্ষোভ থেকেই বুড়িমাকে মেরে ফেলতে বলা হয়। বাপ্পির মনে ওর বুড়িমার প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল যে বুড়িমা হয়তো সবকিছু জেনেই এই চারুলতার সাথে বন্ধুত্ব বজায় রেখেছিল, কিন্তু বাপ্পি নিশ্চিত হল তার নানি আসলেই এই চারুলতাকে সাহায্য করেনি। এই ঘটনা যখন লেখা হচ্ছে সালটা 2024। বাপ্পি সাহেব আর তার ছোট ভাই এখন সুইজারল্যান্ডের বাসিন্দা। তিনি জানান রাতে তিনি এখনো ঘুমোতে পারেন না ঠিক মতন, কারণ ঘুমোলেই তিনি জিনের কান্না শুনতে পান। প্রহরী জিনের সর্দার বলেছে এটা জলজ জিন চারুলতার জাদু। মৃত্যুর আগে সে ইবনাতের মাধ্যমে দুটো কাজ করে ফেলেছিল, এক তার বুড়িমাকে মেরে ফেলা আর বাপ্পিকে জাদু করে যাওয়া, যাতে করে সারা জীবন বাপ্পি স্বপ্নে এই জলজ জিনের কান্না শুনতে পায়। প্রহরী জিনেরা সব জাদু কাটাতে পারলেও এই জাদু কোনোভাবেই কাটাতে সক্ষম হয়নি। কেন হয়নি সেটার ব্যাখ্যা তাদের কাছে নেই, কিন্তু এটা নিয়ে তারা গবেষণা করছে। ইবনাত এখনো প্রহরী জিনদের কারাগারে বন্দী আছে, এই জিনের কান্নার জাদু সে কাটাতে সক্ষম, কিন্তু শর্ত একটাই, তাকে মুক্তি তো দিতেই হবে, প্রহরী জিনদের সকল জাদু কাটার কৌশল তাকে শেখাতে হবে। কিন্তু বাপ্পি কিংবা প্রহরী জিন এতে রাজি নয়। বাপ্পি মেনে নিয়েছে মৃত্যুর আগ অবধি এটা তাকে সহ্য করেই যেতে হবে। তো আমরা শুনে ফেললাম ফেরদৌস সাগর ভাইয়ের লেখা জিনের কান্না গল্পটি। তো আসলে লেখকরা যখন এই ধরনের সুপার ন্যাচারাল ইনসিডেন্টস নিয়ে কোনো গল্প রচনা করেন, তখন কিন্তু সেই গল্পের মধ্যে বেশ কিছু মাল মশলা তাদের অ্যাড করতেই হয়। সেটা তারা হয়তো কোনো মানুষের রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়েই লেখেন, বাট গল্পের খাতিরেই এই সকল মাল মশলা যদি তারা অ্যাড না করেন তাহলে সেটা খুব বেশি মুখরোচক হয়ে ওঠে না। তো গল্পের খাতিরেই সেই গল্পটাকে মুখরোচক করে ফেলার তাগিদেই এই ধরনের গল্পগুলোতে এই ধরনের মাল মশলা অ্যাড করা হয়, যাতে অনেক বেশি স্পাইসি হয়। আমরা যারা লিসেনার্স রয়েছি অথবা আমরা যারা পাঠক রয়েছি, আমাদের কাছে যেন গল্পটা পড়তে অথবা শুনতে ভালো লাগে। তো এই হচ্ছে ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড এটাও আশা করছি যে ইন ফিউচারে ভাইয়ার লেখা অন্যান্য আরও দারুণ দারুণ ঘটনা রয়েছে যেগুলো সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আর বেশি দেরি করছি না, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আর ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
শুরু হচ্ছে রিয়াজ রাজের লেখা ওটা মানুষ না। যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবে পড়ছি। ওগো শুনছো, আমি প্রেগনেন্ট। হোয়াট, বিয়ে হয়েছে গতকাল আর আজ তুমি প্রেগনেন্ট? মানে কি এসবের? সেটা তো আমিও বুঝতে পারছি না। আজ সকালে খারাপ লাগছিল তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুমি তো ঘুমিয়েছিলে তাই আর ডাক দিইনি। এই সত্যি করে বল, বিয়ের আগে কার সাথে আকাম করেছিস? আরে সত্যি বলছি, আমি কারো সাথে কিছুই করিনি। আর বিয়ের আগে তো তোমার সঙ্গেই আমার 4 বছরের রিলেশন ছিল। তবে এটা তুমি কিভাবে বলতে পারছো? দেখো নিপা, শারীরিক সম্পর্কে না যুক্ত হলে কেউ প্রেগনেন্ট হয় না, এইটা অবশ্যই তুমি ভালো করে জানো। তবে এখানে আর নতুন করে কি বলবো তোমাকে, এতক্ষণ ঝগড়া করছিল ইমরান আর নিপা, 4 বছর যাবত রিলেশন করার পর গতকাল ফ্যামিলিগতভাবেই বিয়েটা করে ওরা। কিন্তু বিয়ের পরের দিন একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয়, এটা সত্যি অস্বাভাবিক একটা ব্যাপার। ইমরান সাহেব চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছে। পরিবারের কেউ যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। সারাটা রাত তিনি চিন্তা করতে করতেই পার করে দেয়। সকাল হতেই ইমরান সাহেব বিছানা ছেড়ে বাসা থেকে বের হয়ে যায়। নিপা কিছু বুঝে ওঠার আগেই ওর ফোনে কল আসে ইমরানের। নিপা রিসিভ করে বলল, সকাল সকাল কোথায় চলে গেছ? এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছিলাম। চিন্তা করার কিছু হয়নি, তুমি খেয়ে দে বাহিরে আসো, আম্মুকে বলবা আমি ডেকেছি। কোথায় যাব আমরা? জাহান্নামে যাব। যাবে তুমি? রাগ করো কেন, কোথায় আসব বলো, চৌরাস্তার পাশে চলে আসো। আসছি। নিপা কলটা কেটে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হবার পর রেডি হয়ে চলে যায় ইমরানের কাছে। খাবারটাও খেয়ে যায়নি মেয়েটা। এই সময় কয়জনই বা খেতে চায়। কিন্তু এটাই ছিল নিপার শেষ যাওয়া। দুপুর পেরিয়ে বিকেল হলো, বিকেল পেরিয়ে সন্ধ্যা নামল। বাসার সবাই চিন্তায় পড়ে যায়, ফোনেও তাদের পাওয়া যাচ্ছে না, দুজনের ফোনই সুইচ অফ। এদিকে রাত নেমে এসেছে, চারিদিক যত অন্ধকার হচ্ছে আবছা কালো ছায়াটা যেন বাড়ির উপরেই এসে পড়েছে। সকালবেলা বের হলো আর এখন রাত ১২টা ছুঁই ছুঁই, তাও তাদের নিশানা নেই। অবশেষে ইমরানের আব্বু পুলিশের সাহায্য নেয়, পুলিশকে কল দিয়ে জানিয়ে দেয় ব্যাপারটা। পুলিশ পুরো শহর জুড়ে তাদের খুঁজে চলেছে। রাত ৩:২৫ বাজে, এখনো কেউ ঘুমায়নি, অপেক্ষারত হয়ে আছে কবে মিলবে দেখা। রাত ঠিক ৪:৪৩ থানা থেকে একটা ফোন কল আসে। ইমরানের আব্বু রিসিভ করার এক মিনিট পর মাথা ঘুরে পড়ে যায়। সবাই দৌড়ে এসে ওনাকে ধরে, চোখ মুখ আর মাথায় পানি দিয়ে অবশেষে ওনার জ্ঞান ফেরে। সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। ইমরানের আব্বু ওকে জানায় নিপার লাশ নাকি চৌরাস্তার পাশে একটা ডাস্টবিনে পড়ে আছে, আর ইমরান সাহেব নাকি ঢাকার নাইট ক্লাবে মদ খেয়ে ফুর্তি করছিল। পুলিশ সেখান থেকে ইমরানকে গ্রেফতার করে। বাড়ির সবাই ঘটনা শুনে দৌড়ে যায় থানায়, গিয়ে দেখে নিপার লাশ পড়ে আছে থানার বারান্দায়, আর ইমরান জেলখানায় মাতাল অবস্থায় বসে আছে। পুলিশ ইমরানের পরিবারকে আরো জানায় যে নিপার ফোনে একটা কল রেকর্ডিং পাওয়া গেছে, যার থেকে স্পষ্ট বোঝা যায় নিপার হত্যাকারী ইমরান। ইমরানের আব্বু আম্মু কিছুতেই বিশ্বাস করতে চাইল না, বাধ্য হয়ে পুলিশ তাদের রেকর্ড শোনায়। রেকর্ড চালু হবার পর সবাই মন দিয়ে শুনছে। সকাল সকাল কোথায় চলে গেছ? এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছিলাম। চিন্তা করার কিছু হয়নি, তুমি খেয়ে দে বাইরে আসো, আম্মুকে বলবা আমি ডেকেছি। এটা ঠিক সেই ফোন কল রেকর্ডটি যেটি আমরা কিছুক্ষণ আগে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের কথোপকথনে শুনেছি, এটাই শুনছিল সবাই। রেকর্ড শেষ হবার পর পুলিশ আরও একটা নিউজ দেয়, নিপা প্রেগনেন্ট ছিল। সেই ব্যাপারে বিয়ের পরের দিন প্রেগনেন্ট কেউ হতে পারে না, কিন্তু নিপা প্রেগনেন্ট ছিল। অর্থাৎ এইটা জানতে পেরেই ইমরান নিপাকে খুন করে। পুলিশের তথ্য বচন এতটাই গভীর যে খুনটা যে ইমরানই করেছে এটা সবাই শিওর। সবাই ইমরানকে থুথু মারতে থাকে, ইমরানকে এটাও বলে তার মা যে নিপার সমস্যা আছে এটা আমাদের বলতে পারতিস, আমরা যা করার করতাম, কিন্তু তুই তো খুনি, আমি কোনো খুনিকে পেটে ধরিনি, তুই আজ থেকে আমার কেউ না। ইমরানের মায়ের পর ইমরানের বাবা এসে আরেকটা খোঁচা মেরে দিল। এভাবে এসব বলেই সবাই চলে যেতে লাগলো। পেছন থেকে ইমরান চিৎকার দিয়ে বলছিল, হ্যাঁ আমি খুনি নই, আমি খুন করিনি, বিশ্বাস করো কেউ। কিন্তু কে শোনে কার কথা? ইমরানের ফাঁসির রায় হয়ে যায়। মাত্র ২২ দিন পর ইমরানের ফাঁসি, সমস্ত কিছু তার বিরুদ্ধে। কিন্তু আসলে সেই রাতে কি হয়েছিল ইমরানের কথা কেউ শুনছে না, কাকেই বা বলবে সেদিন রাতের কথা? এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, ৯ দিন পার হয়ে গেছে, হাতে আছে আর মাত্র ১৩ দিন। ১৩ দিন পরই ফাঁসির মঞ্চে উঠতে হবে। ঠিক তখনই থানায় ইমরান সাহেবের সাথে কেউ একজন দেখা করতে আসে। ইমরান সাহেব নিজেই অবাক, ওর সাথে তো দেখা করার মতো কেউ নেই। ইমরান সাহেব কৌতূহলী হয়ে অপেক্ষা করছে। তখনই তিনি দেখলেন কালো জ্যাকেট পরিহিত, মাথার চুল স্টাইলিশ এমন এক মধ্যবয়সী ছেলে ওর দিকে এগিয়ে আসে। ছেলেটিকে ইমরান সাহেব চেনে না। ছেলেটি এসেই ইমরান সাহেবের সামনে দাঁড়ায়। এরপর ছেলেটি নিজে থেকেই বলল, হাই আমি রিয়াজ। হ্যালো আমি ইমরান। জানি। কিভাবে? আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে হবে না, আমি আপনার কাছে কিছু প্রশ্নের জন্য এসেছি, যদি একটু সাহায্য করতেন। কি নিয়ে? সেদিন রাতে আপনার সঙ্গে ঠিক কি হয়েছিল এইটা জেনে আপনি কি করবেন? তাছাড়া কেউ বিশ্বাস করছে না আমাকে, আমার ফাঁসির রায় পর্যন্ত চলে এসেছে, এখন আর ঘেটে ঘুটে কি লাভ? দেখুন, আমি হয়তো আপনাকে ফাঁসি থেকে বাঁচাতে পারবো যদি আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন, ঠিক তাহলেই। সত্যি বলছেন? সত্যি বলছি। এবার বলুন সেদিন কি হয়েছিল। সেদিন আমি চৌরাস্তার পাশে দাঁড়াই, নিপার পেটের বাচ্চাটা অপারেশন করে নষ্ট করতে চেয়েছিলাম। নিপা আসার পর আমি ওর সামনে যাই, কিন্তু অদ্ভুতভাবে নিপা বলল আমার সাথেও হসপিটালে যাবে না। আমি অবাক হই, আমি তো এখনো নিপাকে কিছুই বলিনি, তবে ও বুঝলো কিভাবে? এরপর নিপা কিছু না ভেবেই আমার হাতটি ধরে টানতে থাকে, আমি ওর পিছু পিছু যাচ্ছি, কিন্তু কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ও আমাকে টেনে নিতে নিতে রাস্তার ঠিক উপরে নিয়ে যায়, তখনই একটা ট্রাক এসে আমাকে উড়িয়ে দেয়। মাই গড! এরপর কি হলো? এরপর আমাকে আবিষ্কার করলাম একটা অজানা শহরে, যে শহর আমি ঠিক মতো চিনিও না। তখন মনে পড়ল আমার অ্যাক্সিডেন্টের কথা, মনে পড়তেই বুকটা থরথর করে কাঁপতে লাগলো। আমি ভেবেছি আমি মরে গেছি, আশেপাশে লোকজনের মাঝে কাউকে আমি চিনি না। তখনই দেখলাম নিপা এসে আমাকে জড়িয়ে ধরে, আমি নিপার দিকে তাকাতেই নিপা জড়িয়ে ধরা অবস্থায় আমার বুকে কামড় দিয়ে হৃৎপিণ্ড খেতে থাকে। এত খারাপ একটা ব্যাপার হয়েছে। আচ্ছা, তারপর বলুন। এরপর আমি বুকের ব্যথায় ছটফট করতে করতে সেখানেই পড়ে যাই। আবার চোখ মেলে দেখি আমি একটা রুমে বন্দি আছি। এরপর রুমটা থেকে বের হবার চেষ্টা করতে গিয়ে দেখি আমার পেছনে নিপা একটা ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গিয়েছিলাম এবারও নিপা আমাকে খুন করবে, তাই ভেবে আমি নিজেই পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারি নিপার দিকে। নিপা তখনই ফ্লোরে কাতরাতে কাতরাতে লুটিয়ে পড়ে। আমার খুব মায়া হয়, আমি তৎক্ষণাৎ নিপার পাশে যেতেই নিপা হুট করে উঠে আমার গলায় ছুরি চালিয়ে দেয়। আবারও ছটফট করতে করতে আমি মরে যাই। এরপর আবার চোখ মেলে দেখি আমি নাইট ক্লাবের সামনে পড়ে আছি। ঠিক তখনই একটি লোক এসে আমাকে বলল, এই বোতলের সব পানি গিলে খাও, তোমার সব সমস্যার সমাধান হবে। আমি বুঝিনি লোকটি আমাকে কেন এই কথা বলছে, কিন্তু উনি কোনোভাবে তো নিশ্চয়ই কিছু জানে, তাই আমি ওনার কথা মতো বোতলের সব পানি খেয়ে ফেললাম। খাওয়ার পর মাথাটা একটু ঝিম ধরে আমার, আর কিচ্ছু মনে নাই। এরপর চোখ মেলে দেখি পুলিশ নাইট ক্লাবে এসে আমাকে গ্রেফতার করলো, তাও নাকি নিপার হত্যাকারী হিসেবে। কিন্তু আমি সত্যি বলছি, নিপাকে আমি মারিনি। বুঝলাম, কিন্তু এই কথাগুলো আপনি আর কাউকেই বলবেন না, এটা জাস্ট আপনি আর আমি জানি, এছাড়া শুধু ও জানে। আরেকজনকে? সেটা তো এখনো জানতে পারিনি, সেটার সন্ধানেই আমার এতটুকু আশা। আচ্ছা একটা কথা, এসবে কোনো ভূত প্রেত নেই তো? হতেও পারে, আবার নাও হতে পারে। আসলে এইটা খুব সম্ভবত একটা সার্কেলের মতো, যা প্রতিনিয়ত সব পরিস্থিতিকে গুলিয়ে দেয়। তবে ব্যাপারটা আপনি কমপ্লেক্সও বলতে পারেন, এর পেছনে একজন আছেই, আর সে ভূত নাকি প্রেত সেটা না জানলেও এইটা আমি শিওর দিয়ে বলতে পারি যে ওটা মানুষ না। তাহলে ওয়েট অ্যান্ড সি ব্রো, আমি আর্লি ব্যাক করব আপনার কাছে, তখন বুঝতে পারবেন সব কিছু। আমি ফাঁসি থেকে বাঁচব তো, তা আমি বলতে পারবো না, হয়তো আমার ফিরতে দেরি হলে আপনার সময় শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখুন কি করা যায়। আর শেষে একটা কথা বলে চাই আপনাকে, আপনি কিভাবে নেবেন আমি জানি না, তবে এই কথাটা শুনলে আপনি শকড হবেন শিওর। কি কথা? নিপা বেঁচে আছে? মানে নিপার লাশ আমি নিজের চোখে দেখেছি? তাহলে এটা কিভাবে সম্ভব? ওই যে বললাম, ওয়েট অ্যান্ড সি নাও বাই। আরে ভাই, আগে তো নিপার ব্যাপারটা বলে যান। রিয়াজ মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। রিয়াজ এখন ছুটবে, অনেক দূরে ছুটবে, তাকে জয়ী হতেই হবে। আর এদিকে ইমরান সাহেব বিশাল বড় এক চিন্তায় পড়ে যায়, নিপা কিভাবে বেঁচে আছে। রিয়াজ থানা থেকে বের হয়ে সোজা নিজের বাসায় চলে আসে। রুমে বসে মস্ত বড় এক অঙ্ক মেলাতে থাকে। নিপা সেদিন ওখানে যায়নি, আর ইমরানও সেদিন চৌরাস্তার পাশে যায়নি। তবে মৃত নিপাটাকে আর ইমরান যদি চৌরাস্তার পাশে না গিয়েই থাকে, তবে সে কেন বলল গিয়েছিল? তখনই নিপা রিয়াজকে বলল, আপনি এসেছেন? হ্যাঁ, মাত্র এলাম। এদিকে আসো, বসো এখানে। বসলাম। আচ্ছা নিপা, তুমি ক্লিয়ার ভাবে বলো তো আমাকে, সেদিন আসলেই ঠিক কি কি হয়েছে, অর্থাৎ অদ্ভুত কি কি নোটিস করেছো তুমি? তেমন কিছুই না, ইমরান বলল চৌরাস্তার পাশে যাওয়ার জন্য, আর আমি তো সেদিকেই যাচ্ছিলাম। তারপর আপনি তো আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছেন। আবারও বলছো কিডন্যাপ? কিডন্যাপ না, কিন্তু কিডন্যাপের মতোই তো। তাছাড়া আপনি আমাকে এখনো বলেননি যে আপনি ঠিক কি করতে যাচ্ছেন। বলবো বলবো, মাথা ঘুর ঘুর করছে আমার। এই বলবো বলবো কথা শুনে আসছি 9 দিন থেকে, কিন্তু কিছুই তো বলছেন না। আচ্ছা এইটা বলুন, আপনি কে আর এসব নিয়ে কেন ঘাটছেন? খুব জানতে ইচ্ছা করছে? অনেক বেশি। ওকে, এত করে যেহেতু বায়না ধরেছ, তবে শোনো। আচ্ছা বলুন, আমার নানা আমাকে ছোটবেলায় অনেক গল্প বলতো, তবে একটা গল্প এর মধ্যে খুবই ইন্টারেস্টিং ছিল। আমার নানার মুখ থেকে যেভাবে শুনেছি সেইভাবে বলছি তোমাকে, শোনো। গল্পটি এক অবুঝ বালকের, যে থাকে অবুঝ বালকের মতোই। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে একা একা বড় হয়েছে। রাস্তা থেকে বাসি খাবার তুলে খাওয়াই ছিল তার জীবন। অবহেলাপূর্ণ পথভ্রমণ করে এগিয়ে যাচ্ছিল সে। কারণে অকারণে মানুষের মার খেতে হতো। তবে অবাক করার বিষয় হচ্ছে বাচ্চাটির বয়স 409 বছর। এ বাচ্চা চেষে বাচ্চা নয়। প্রাণহানি যখন শুরু, তখন এই বাচ্চা হয় সবার মাথা। সবাই ঝুঁকে পড়েছে তার কাছে। বিপদের সংকেত ঠেলেছিল দুষ্টু জিনের দলেরা। বাচ্চাটার 495 বছর পূর্ণ হবার পরে হুট করে বুড়ো হয়ে যায় সে। বুড়ো ত্বক ছিল যুবকদেরই মতো। করেছিল সে বিয়ে, তার হয় ফুটফুটে এক বাচ্চা। সেই বাচ্চা সাধারণ কেউ না, সেও বাবার মতো আরো 500 বছর বাঁচবে। আরো 500 বছর? হ্যাঁ, তারপর কি হয়েছিল? ঘটনাটা নানার মুখ থেকে শোনার পর আমার কেমন মনে হলো সবকিছু সত্য একটা কাহিনী। আমার মনে হলো নানা তখন খুব ভয় পাচ্ছে যখন কথাগুলো বলছিল। নানা সেদিন গল্প বলেই রুমে চলে যায়, আর আমি আম্মুর সাথেই ঘুমিয়ে পড়ি। তখন বয়স আমার 3 বছরের কাছাকাছি। রাত ঠিক 2টা নাগাদ আমার নানু চিৎকার মেরে ওঠে। সঙ্গে সঙ্গে আমরা সবাই নানুর রুমে চলে আসি। এসে দেখলাম নানা অনেক কষ্ট পাচ্ছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওপরের দিকে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নানার। সো স্যাড। তারপর পরে সবাই ভাবলো নানা হয় মরে যাবে হয়তো। এ ভেবেই সবাই কান্নাকাটি শুরু করে দেয়। নানা অনেক জোর খাটিয়ে বলে উঠল, রিয়াজ ছাড়া সবাই রুম থেকে বের হয়ে যাও। নানার কথায় সবাই অবাক হলেও বের হতে বাধ্য হয়। আমি দরজা বন্ধ করে নানার পাশে গিয়ে দাঁড়াই। নানা আমাকে বলল, শোন রিয়াজ, সে এসে গেছে। মানুষ মানুষ হয়েই সমাজে ঠাই নেবে সে, কিন্তু ওটা মানুষ না। সে অনেক ভয়ঙ্কর, তার মায়াবিদ্যা অনেক গভীর। তুই এখনো ছোট, কিন্তু এর রহস্য তোকেই বের করতে হবে। তার বিনাশ করা ব্যক্তি তুই নিজেই। তোর 15 বছর পূর্ণ হবার পরেই ছোটা শুরু করবি, অনেক ছুটবি। আগে তাকে চিনবি, তারপর বিনাশ করবি। নানা এই কথাটা বলেই ধরফর শুরু করে। আমি নানার হাতে হাত রাখতেই নানা আবার বলল, তোর কাছে আমি একটা জিনিস রেখে যাচ্ছি। এই বাড়ির পেছনে আম গাছের গোড়ায় গর্ত করবি, প্রয়োজনে গাছ সহ কেটে ফেলবি। সেখানে এক অস্ত্র পাবি তুই, আর সেটা দিয়েই তুই সেই শত্রুকে শেষ করবি। তবে একটা কথা, যেদিন তুই সেই শয়তানকে চিনতে পারবি, সেদিন তার মুখোমুখি হবি, আর সেদিনই অস্ত্রটা তুই বের করবি, তার আগে নয়। এটাই ছিল নানার শেষ কথা। এরপর নানা হুট করেই চুপ করে যায়। আমি নানা বলে চিৎকার দিয়েছি আর অমনি সবাই রুমের বাহির থেকে কান্না জুড়ে দিল। হো সরি, আমি বুঝতে পারিনি। সমস্যা নেই, এখন আমার লক্ষ্যবস্তু হচ্ছে সেই শয়তানকে খুঁজে বের করা। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন আমার সাথে কিছু হতে যাচ্ছিল? এইটার জন্য আমায় সাহায্য করেছে রনি। রনিটা আবার কে? আমার বন্ধু, তবে তার ভেতর একটা শক্তি আছে। শহরের কোথাও যদি খারাপ কিছু হতে যায়, তার এক ঘন্টা আগেই রনি বুঝে যায়। এরপর সে আমাকে ঠিকানা দেয় তোমার, আর আমিও কিডন্যাপ করে আনলাম তোমাকে, কিন্তু বাহিরে কি হচ্ছে সেটাই বুঝলাম না। সেদিন আমি সারাটা দিন চৌরাস্তার আশেপাশেই ছিলাম, ইমরানকে কোথাও দেখিনি, আর ইমরান বলেছে যে সে ওখানে ছিল। আবার তোমার মতো সেম লাশ থানায় দেখলাম। যদি তুমি এখানেই হও তবে ওটা কার লাশ? আর ইমরানকেই বা কে তিনবার খুন করল? অন্যদিকে আবার আমার জানামতে ইমরান চৌরাস্তার পাশেই ছিল না, তবে সে কেন বলল যে সে ওখানে ছিল? রহস্য, রহস্য। সবকিছু এমনভাবে হচ্ছে যে কাউকে বললে সে জীবনেও বিশ্বাস করবে না। ঘটনাটা এমনই, নিজের চোখে না দেখলে কেউই বিশ্বাস করবে না। সত্যি বলতে রিয়াজ ভাইয়া, আমিও বিশ্বাস করতাম না যদি আমার মতো সেম লাশ আমি টিভিতে না দেখতাম। নিপার কথাও সত্য, এদিকে রিয়াজ আছে মহা ঝামেলায়। রহস্যাবৃত চক্রীয় স্থানে ঘুরপাক খাচ্ছে রহস্যালাপ। গুরুজনদের প্রবাদ ছিল, সব রহস্যের সমাধান করার জন্য একটি দরজা খোলা থাকে, সেই দরজা খুঁজে বের করলেই বুদ্ধির জয় হয়। কিন্তু এখানে রিয়াজ না পাচ্ছে কোনো দরজা, আর না পারছে সমাধান করতে। যত ঘাটছে ততই রহস্য বেড়েই চলছে, ধীরে ধীরে সমস্ত কিছু কঠিন দশা হচ্ছে। ভাবতে ভাবতে রিয়াজ নিজেই এক প্রকার অসুস্থ হয়ে যাচ্ছে। তখনই রিয়াজের মাথায় একটা সমাধান খেলে যায়। রিয়াজ নিপাকে বলল, আচ্ছা নিপা, তোমার মোবাইলের রেকর্ডের জন্য ইমরান জেলে বন্দী, কিন্তু তোমার মোবাইল নকল নিপার কাছে গেল কিভাবে? তোমার ফোন কোথায় রেখেছিলে? আমি তো বাসা থেকে বের হয়ে ইমরানের কাছে যাচ্ছিলাম, আর তখন আপনি নিজেই আমাকে ধরে নিয়ে এসেছেন। এর মাঝে ফোন কোথায় হারালাম আমার ঠিক খেয়াল নেই। দেখো মনে করে, কিছুটা তো মনে পড়বেই। একটু খেয়াল করে দেখো, রাস্তায় আসার সময় অস্বাভাবিক কিছু হয়েছিল কিনা একটু চেষ্টা করো। না, আমার তো কিছুই মনে পড়ছে না। আরে ভালো করে ভেবে দেখো প্লিজ। তেমন কিছুই হয়নি, কিন্তু কিন্তু কি? আপনি আমাকে কিডন্যাপ করার দুই মিনিট আগে আমার মাথাটা ঝিম মেরে উঠেছিল, চোখে হঠাৎ অন্ধকার দেখছিলাম। 30 সেকেন্ডের মতো এমন হবার পর আবার স্বাভাবিক হয়ে গিয়েছি, আর তখনই আপনি আমাকে কিডন্যাপ করলেন। ইয়াস, তার মানে কাহিনী এইটাই। কিসের কাহিনী? পরে বলছি। এই নাও আমার ফোন, তোমার কাছেই রাখো, আমি একটু রনির সাথে দেখা করতে যাব। এক ঘন্টা পর পরই আমি তোমাকে কল দিব অন্য নাম্বার থেকে। আচ্ছা ঠিক আছে। রিয়াজ বেরিয়ে গেল, হয়তো কিছুটা সন্দেহ করেছে। রনির কাছে গিয়েই রিয়াজ কিছুটা ব্যাপার ঘেটে দেখে। 1 ঘন্টা 17 মিনিট পর, হ্যালো নিপা। হ্যাঁ রিয়াজ ভাই বলুন। আরো একটা ব্যাপার জানা গেছে। কি জানা গেছে? থানায় যে ইমরান আছে ওটা তোমার স্বামী না, ওটা মানুষ না। মানে? বুঝিয়ে বলুন। ইমরান এখন অন্য কোথাও আছে, জেলখানার ইমরান অন্য কেউ। আমি বাসায় আসবো রাত করে, তুমি এক কাজ করো, রুমে বসে নামাজ আর জিকির করো, আমি রাতে এসে কথা বলবো। এখন মাথাটা ফেটে যাচ্ছে আমার। ওকে। নিপাও বেশ চিন্তায় পড়ে গেল। ইমরান চৌরাস্তার পাশে আসতে বলে আসেনি, সেখানে এই নতুন ইমরানের আগমন। নিপা নিজে রিয়াজের বাসায়, তবে থানায় নিপার লাশ কিভাবে থাকে? আর থানায় এই ইমরানটাই বা কে যে নিপার খুনের দায়ে ফাঁসির রায় ভুগছে? তাছাড়া নিপাও তো খুন হয়নি, তবে থানা নিপাকে খুন করেছে কে? আর ইমরান যদি জেলে না থাকে তবে আসল ইমরান কোথায়? সবকিছুর পেছনে কার হাত আছে? দেয়ালের ওপারে সে কে যে এভাবে রহস্য নিয়ে খেলছে? সবাই তো ভূত প্রেত না, কিন্তু বারবার এই একটা বাক্য কেন বলতে হচ্ছে ওটা মানুষ না? নিপা ভাবছে রুমে বসে বসে। তখনই দরজায় কেউ নক করল। নিপা চমকে ওঠে। বাসায় তো কেউ আসার কথা না, তবে দরজায় টোকা দিল কে? নিপা ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে দরজার দিকে যায়। তারপর দরজার ফুটো দিয়ে তাকিয়ে দেখে রিয়াজ এসেছে। অবাক হয়ে যায় নিপা, রিয়াজ এত জলদি এলো কেন? হয়তো কোনো বিপদ হয়েছে। নিপা তাড়াতাড়ি দরজা খুলে দেয়। রিয়াজ রুমে ঢুকতে ঢুকতে নিপাকে বলল, এত দেরি কেন খুলতে? আর হ্যাঁ, ইমরানের খোঁজ পেয়েছি, রেডি হও, তাড়াতাড়ি বের হতে হবে। কথাটা বলেই রিয়াজ বিছানায় গিয়ে বসে। ইমরানের খোঁজ পেয়েছেন? কোথায় সে? গেলেই বুঝতে পারবে, তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি। নিপা খুশিতে দৌড়ে রুমে যায়। এরপর জামা খুলে বাথরুমের দিকে যেতেই ফোন বেজে ওঠে। নিপা আবার পেছন ফিরে তাকিয়ে দেখে রিয়াজ কল দিচ্ছে, অর্থাৎ একটু আগে যে নাম্বার থেকে কল দিয়েছিল। নিপা ফোন ধরে বলল, আসছি, বসুন, একটু ফ্রেশ হয়ে আসি। কাকে বলছো? আপনাকে। আমি কোথায় বসবো? আর কোথায় আসবা তুমি? মানে আপনি তো বাসায় এসে বললেন ইমরানের খোঁজ পেয়েছেন, তাই আমাকে রেডি হতে বললেন যে। ও মাই গড, আমি এখনো রনির বাসায়। ওটা আমি না। কি? তাহলে উনি কে? আল্লাহ, আমি এখন কি করব? শোনো, তুমি দরজা খুলে ওনার সাথে কথা বলো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ওকে। নিপা আবার জামা কাপড় পরে রুম থেকে বের হয়ে আসে। ড্রয়িং রুমে এসে দেখে কেউ নেই, দরজা খোলা, তার মানে সে চলে গেছে। নিপা হতাশ হয়ে চেয়ারে বসে পড়ে। কিছুক্ষণ পর রিয়াজ এসে নিপার সামনে দাঁড়ায়। নিপা বসা থেকে উঠে রিয়াজকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কেন এমন হচ্ছে? ভয় পাবার কিছু নেই, আমি এসে গেছি। এমন সময় দরজায় আরেকটা রিয়াজ এসে বলল, নিপা, ওকে ছাড়ো, ওটা মানুষ না। নিপা রিয়াজকে জড়িয়ে ধরা অবস্থায় টুপ করে ছেড়ে দেয়। নিপার সামনে থাকা রিয়াজ বলে উঠল, আরে নিপা, ওটা মানুষ না, আমাদের আলাদা করতে যাচ্ছে ও। নিপা থ হয়ে গেছে। দুজনই বলছে তারা রিয়া। দরজার রিয়াজ বলছে সে রিয়াজ, আর নিপার সামনে রিয়াজ বলছে সেই আসল রিয়াজ। নিপা নিজেই বুঝতে পারে না আসলেই আসল রিয়াজ কে। নিপার সামনে থাকা রিয়াজ, অর্থাৎ প্রথম রিয়াজ বলল, নিপা, আমি আমার বন্ধুর ফোন থেকে তোমাকে কল দিয়েছিলাম। নিপা প্রথম রিয়াজের কথা শুনে ভেবে নেয় এটাই রিয়াজ। আবার ওদিকে দরজার সামনে থাকা, অর্থাৎ দ্বিতীয় রিয়াজ বলল, নিপা, আমি কল দিয়েছিলাম, লাস্ট নাম্বার 6-3। নিপা আবার কনফিউজড হয়ে যায়। দুজনই সত্য কথা বলছে, তাহলে আসল রিয়াজকে? আবার এরা বলতে লাগলো। প্রথম রিয়াজ বলল, নিপা, আমি বলেছি রাতে ফিরব। দ্বিতীয় রিয়াজ বলল, নিপা, আমি বলেছি 5 মিনিট পর আসছি। প্রথম রিয়াজ আবার বলল, আমি আজ ইমরানের সাথে দেখা করে এসেছি। দ্বিতীয় রিয়াজ বলল, আমি নকল ইমরানের গোপন তথ্য দিয়েছি তোমাকে। প্রথম রিয়াজ আবার বলল, আমি তোমাকে কিডন্যাপ করেছি। দ্বিতীয় রিয়াজ বলল, আমি তোমাকে বাঁচানোর জন্য কিডন্যাপ করেছি। ওদের কথা শুনে নিপার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। দুজনই সব সত্য কথা বলছে। কোনটা আসল আর কোনটা নকল সেটা সে কিভাবে বুঝবে? তখনই আবার দরজায় থাকা রিয়াজ বলল, নিপা, আমার নানা একটা অস্ত্র একটা গাছের নিচে রেখেছে, গাছটির নাম তুমি আর আমি জানি, ওকে জিজ্ঞেস করো গাছটির নাম কি। দ্বিতীয় রিয়াজের কথা শুনে প্রথম রিয়াজ, অর্থাৎ নিপার সামনে থাকা রিয়াজ, বোকা বনে যায়। সে উত্তর দিল, কদম গাছ। নিপা বুঝে গেছে দরজার রিয়াজই আসল রিয়াজ। নিপা এক দৌড়ে রিয়াজের সামনে চলে যায়। নকল রিয়াজ ভয়ে এক দৌড়ে জানলা দিয়ে পালিয়ে যায়, যেন জানলা থেকে লাফ দিয়েই সে অদৃশ্য হয়ে গেল। অবশেষে রিয়াজ দম ফেলে। এক বিপদেই পড়েছিল সে। রিয়াজ রুমে এসে বসে পড়ে। এখন কাকে বিশ্বাস করবে? রিয়াজের রূপেই যদি নকল রিয়াজ এসে ধোকা দেয়, তবে রহস্য বের হবে কিভাবে? আর এসব কিছু করছে কে? কে এত বড় বিপদের মুখে ফেলে দিচ্ছে ওদের? নিপা রিয়াজকে জড়িয়ে ধরে আছে। মেয়েটিও খুব ভয় পেয়েছে। রিয়াজ আবার প্রথম থেকে হিসাব মেলাতে লাগলো। নিপা এক রাতে প্রেগন্যান্ট হয়েছে কিভাবে? নিশ্চয়ই কোনো শয়তান এসব করেছে। যদি সেই শয়তান নকল ইমরান হয়, তবে নিপা সেজে কে গেল? নকল নিপা নকল রিয়াজের হাতে কেন খুন হলো? আসল ইমরানকে যদি নকল ইমরান গায়েবই করে আসল ইমরানের জায়গায় বসে, তাহলে নিপাকে সরিয়ে নকল নিপা এসেছে কোথা থেকে? আর জেলে নকল ইমরান অবাক হয়ে গেছে নিপা বেঁচে আছে শুনে, অর্থাৎ শয়তান খেপেছে নিপা বেঁচে আছে বলে। তাহলে ইমরান যে নিপাকে মেরেছে, অর্থাৎ নকল নিপা সেজে যে খুন হয়েছে সেই নিপাকে। ফলাফল বের হয় এখানে শয়তান দুইটা, নকল ইমরানকে অর্থাৎ এক শয়তানকে ধোকা দিল আরেক শয়তান। নিপাকে প্রেগন্যান্ট করেছে নকল ইমরান, কিন্তু প্রেগন্যান্ট যদি সেই করে তাহলে সে কেন নিপাকে খুন করতে যাবে? আর নিপার বাচ্চা নষ্ট না হতে দেওয়া শয়তান কেন নিপাকে বাঁচালো? তার মানে রুমে এসেছে নকল ইমরানের শয়তান, কিন্তু নকল নিপার শয়তানটাকে? আর সব হলেও উদ্দেশ্য তাদের কি, কি চায় তারা? নানা হিসাব ঘুরে ফিরে সবার প্রথম দিকে চলে যাচ্ছে। এর সমাধান এত সহজে হবে না, আরো ছুটতে হবে, অনেক ছুটতে হবে। নিপা রিয়াজকে বলল, আচ্ছা জেলখানার ইমরান যে নকল সেটা আপনি কিভাবে জেনেছেন? তুমি বেঁচে আছো শুনে সে খুব রেগে গিয়েছিল আর অদ্ভুত ব্যবহার শুরু করেছিল, তাই আমি রনির কাছে গিয়ে সূত্র বের করার চেষ্টা করি। সেদিন যেহেতু ইমরান চৌরাস্তার পাশে আসেই নি, তাহলে নিশ্চয়ই জেলের ইমরান মিথ্যা বলেছে। আবার সে যে ঘটনা বলেছে তাকে নিজেকে ভালো প্রমাণ করতে চেয়েছে, কিন্তু তোমার কথা শুনে তার চেহারা পাল্টে যায়, যেন তোমার বেঁচে থাকা তার সহ্য হয়নি। আর নকল ইমরানের সবচেয়ে বড় ভুল এইটাই, সে বলেছিল পুলিশ তাকে নিপার হত্যাকারী হিসেবে গ্রেফতার করেছে। যদি সে মাতাল আর বেহুশেই থাকত, তবে কিভাবে সে বুঝল তাকে কোন অপরাধে গ্রেফতার করেছে? আমি তথ্য নিয়েছি, পুলিশ বলেছে তাকে গ্রেফতার করার পরেই সে বলল আমি খুন করিনি, অর্থাৎ ওটাই নকল ইমরান, আর আসল ইমরান বন্দি আছে তার কাছেই। আল্লাহ, এত কিছু! এখনো 100 মধ্যে মাত্র 10% বের হয়েছে, আরো 90% রহস্য বাকি। এত কিছু হলো কোথায়? এ তো মাত্র শুরু। আচ্ছা, ওদের বিনাশ করবেন কবে? কি আর বলবো, এখনো বুঝতেই পারিনি আসল শয়তান কোনটা আর নকল শয়তানটাই বা কোনটা। কাকে শেষ করব আর কিভাবেই বা করব? ওরা তো অনেক শক্তিশালী, মানুষ হয়েও ওরা মানুষ না। এখন কি করবেন? জানি না, কিন্তু জানতে তো হবেই, ভাবতে দাও। একটু পর রাত নেমে আসবে, আমি ঘুমাবো কার সাথে? এতদিন কিভাবে ঘুমাইছো? যা হচ্ছে আমি একা ঘুমাতে পারবো? আপনি আমার সাথে থাকুন না, আপনি সোফায় ঘুমান, আমি খাটে ঘুমাই, কিন্তু প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে, ডান। রাতে নিপা রান্না করে রিয়াজকে খাওয়ায়, রিয়াজ খেয়ে দে সোফায় শুয়ে পড়ে, নিপাও খাটে শুয়ে পড়ে। সবকিছু নিয়ে ভাবতে ভাবতে রিয়াজের দুচোখের পাতা এক হয়ে যায়। কখন ঘুমিয়ে পড়ে রিয়াজ নিজেও টের পায়নি। গভীর রাতে হঠাৎ লাফ মেরে ওঠে, রিয়াজের বুকে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। রিয়াজ বুকে হাত দিয়ে এক চিৎকার দেয়। রিয়াজের চিৎকার শুনে নিপাও ঘুম থেকে উঠে পড়ে, জোরে চিৎকার দেয় সে। রিয়াজ ককাতে ককাতে বলে, তুমি? ছুরি হাতে নিয়ে রনি জোরে জোরে পৈশাচিক হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি। রিয়াজ রনিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। আজ সেই রনি রিয়াজের বুকে ছিদ্র করে দিল। রিয়াজের আফসোস নেই, কিন্তু এক জায়গায় বড্ড ইচ্ছা জেগে যায়। রনি কেন ছুরি মারল? এটা কি রনি, নাকি এইটাও মানুষ না? রিয়াজ বুকে হাত দিয়ে রক্ত থামানোর চেষ্টা করছে, গড় গড় করে বের হয়েই যাচ্ছে রক্ত। বুকের যন্ত্রণাময় ব্যথা তীর তীর করে তাকে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। রিয়াজ কোনোভাবে সোফা থেকে নিচে নেমে যায়, ছুরিটা বুক থেকে বের করে হামাগুড়ি দিয়ে নিপার কাছে যেতে যাচ্ছে। নিপা এসব দেখে প্রায় বোবা হয়ে যায়, বিছানার মাঝেই জ্ঞান হারিয়ে পড়ে যায় নিপা। রনি ছুরিটা আবার হাতে নিয়ে হামাগুড়ি অবস্থায় রিয়াজের পিঠে কষ করে মেরে দেয়। কিন্তু রিয়াজ আবার ঢলে পড়ে ফ্লোরে, রক্তে ফ্লোর লাল হয়ে গেছে। কাটটাতে কাটটাতে রিয়াজ রনির দিকে দুই হাত জোর করে বলে, প্লিজ দোস্ত, আমাকে আর মারিস না, খুব ব্যথা পাচ্ছি, আমি এবার মরেই যাব রে। রিয়াজের অনুরাগ রনির কান পর্যন্ত যায়নি, হয়তো গেছে কিন্তু রনি শুনতে চায়নি। রনি এবার রিয়াজের ঠিক মুখ বরাবর, অর্থাৎ রিয়াজের নাক বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। রিয়াজ থরথর করে কাঁপতে লাগলো, এ যেন এক মৃত্যুর সাথে লড়াই করা যোদ্ধা। রিয়াজ সারা মুখ ভর্তি রক্তে ভেসে যাচ্ছে। অনেকক্ষণ ছটফট করার পর শান্ত হয়ে যায় রিয়াজ। ফ্লোরে নিষ্পাপ শিশুর মতো পড়ে আছে সে। রুমে আর কারো কোকড়ানোর শব্দ নেই, আর নেই কারো কান্নারূপে ক্ষমা চাওয়ার অনুরোধ। রিয়াজের পুরো দেহ শীতল হয়ে পড়ে থাকলেও চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু জল। এদিকে রনি নিপার দেহ নিয়ে চলে যায়, কোথায় গেছে কেউ জানে না, জানবেও বা কি করে। নিপার খোঁজ শুধু রনি আর রিয়াজ জানত। অন্যদিকে খবর ছড়িয়ে পড়ে ইমরান নামের কেউ নাকি জেল থেকে পালিয়ে গেছে, এমন ভাবে গেছে যে ইমরান নামের সেই ব্যক্তিটা সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ধরা পড়েনি, অথচ সিসিটিভি সারাক্ষণ অন ছিল। পুলিশ খুঁজতে থাকে ইমরানকে। মর্গে নিপার লাশ নাকি প্রতিদিন রাতে কান্না করে, যেন বিশাল বড় একটা ইঙ্গিত দিচ্ছে ওটা কিছু একটার। এই কান্নার অর্থ হয়তো এমন, সর্বনাশ হবে সবার। কেউ কেউ রাতের আধারে রাস্তায় দেখতে পায় কয়েকজন লোক মিলে রাস্তায় কুকুর মানুষ খাচ্ছে। অদ্ভুত এটাই, সব মানুষগুলোর চেহারা একই রকম। রাতের বেলা এদের দেখা গেলেও দিনের বেলা এদেরকে কেউই দেখে না, সাধারণ মানুষের মতোই এরা। কিন্তু কানে কানে সবাই বলে ওটা মানুষ না। শহরে শুরু হয়ে যায় এক আজগুবি কাণ্ড। কেউ বিশ্বাস করে আবার কেউ করে না। যারা বিশ্বাস করে তারা সবাই নিজের চোখে তাদেরকে দেখেছে, আর বাকিরা চোখে দেখার পর বিশ্বাস করে, নয়তো নিজেরাই শিকার হয়ে যায়। শহরটা সন্ধ্যার পর শান্ত হয়ে যায়। এ শহরে সন্ধ্যার পর বাড়ি ফিরে যায় হাজারো শ্রমিক, সারাদিনের রোজগার দিয়ে চালিয়ে যায় সারাটা দিন, এখন আর সেটাও হয় না। বড় বড় সাহেবরা বিকেলের পরেই অফিস ছুটি করে দেয়। সীমিত সময়ের মাঝে কেউ রোজগার করে, কেউ বা না খেয়ে পড়ে থাকে। রাতের বেলায় সাহেবরা স্ত্রী কন্যা নিয়ে বের হতো রেস্টুরেন্টে, এখন তারা ভয়ে বের হয় না। দিনের বেলায় হাজারো ব্যস্ততার মাঝে তাদের কেটে যায় সময়, কিন্তু এতে ক্ষতি শ্রমিকের চেয়ে বেশি হয় সাহেবদেরই। রিক্সা চালিয়ে ওরা দুই মুঠো ভাত জোগাড় করে রাতে ঘুমায়, আর কখনো খাবার না জুটলেও মাথা ব্যথা থাকে না, কারণ এইটা তাদের অভ্যস্ত হয়ে গেছে। সাহেবরা কাজের প্রেসারে সারাদিন খেতেও ভুলে যায়, চিন্তায় বিছানায় ভর্তি হয়ে গেছে অনেকে। ওরা নিজেদেরকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে করত, কিন্তু আজ তারাই অসুখী। এদিকে চার মাস পার হয়ে যায়, একই কাণ্ড ঘটেই চলছে। রাতে মর্গ থেকে নিপার কণ্ঠে কেউ কান্না করে, আর রাতের বেলায় রাস্তায় একই চেহারার কিছু লোক বের হয়। সবকিছু একটা রুটিনের মধ্যে চলে আসে, এভাবেই চলে আসছে দিন। প্রতিবাদে নেই কারো শক্ত হাত। রিয়াজকে ছুরি মারার পর আর কোনো খবর আসেনি। চার মাস পর নিপা হঠাৎ তার নিজের বাড়ি আসে। বাড়ির সবাই নিপাকে দেখে অবাক, মেয়েটির পেট ফুলে অনেক বড় হয়ে গেছে, প্রেগন্যান্ট তার চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। নিপা দরজা অবধি এসেই সেখানে পড়ে যায়, বড্ড দুর্বল হয়ে গেছে সে। নিপার পরিবারের কেউ ভয়ে এগিয়ে আসছে না, সবাই জানে নিপা মৃত। তবে মৃত নিপা কিভাবে বাড়িতে আসবে, তাও প্রেগন্যান্ট অবস্থায়? ওদের গুনগুনের মাঝেই নিপা একটা কথাই ভাবছে, একই চেহারার লোকগুলো কারা? নিপার কণ্ঠে কে কান্না করে? রনি কেন এই চার মাস ওর সঙ্গে বসবাস করল? আমার ইমরান কি বেঁচে আছে? আর যদি রিয়াজ থাকত তবে একটা কিছু নিশ্চয়ই সে করত। নিপা এসব ভেবে ভেবেই ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে যায়। নিপার বাবা দৌড়ে এসে নিপাকে ওনার বুকে টেনে নেয়। শত কিছু হলেও মেয়ে তো ওনারই। এদিকে নিপার বাবাকে কল দেয় হসপিটাল। ওখানের লোকদের সঙ্গে কথা বলে জানা যায় নিপার লাশ এখনো মর্গেই আছে, তবে আগের থেকে পচে গলে অন্যরকম হয়ে গেছে। এখন কোনোভাবেই নিপার চেহারার সাথে মিল পাওয়া যাবে না। নিপার পরিবার ভেবে নেয় হয়তো নিপার চেহারার মতো অন্য কারো লাশ ওটা, ওটা তো নিপার নাও হতে পারে। এক চেহারার হাজারো মানুষ থাকতে পারে, এতে কনফিউজড হওয়ার কিছুই নেই। এদিকে জেল থেকে পলাতক ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমরান কোথায় তা নিয়ে চিন্তিত পুরো ডিপার্টমেন্ট। কিন্তু নিপার ফিরে আসার কথা জেনে পুলিশ হাল ছেড়ে দিয়েছে। যেহেতু নিপা খুনই হয়নি, তবে ইমরানকে খুঁজে লাভ কি? তবে অদ্ভুত একটা রহস্য রয়েই গেল। ইমরান পালিয়ে গেল কিভাবে? সিসিটিভি ক্যামেরায় কেন ধরা পড়ল না? সে যাই হোক, ডিপার্টমেন্টের একটা দিক থেকে চিন্তামুক্ত হলেও দেশ নিয়ে বড্ড ঝামেলায় আছে। রাতে বের হওয়া লোকগুলো কারা? আবার নাকি সবার চেহারা এক? একই চেহারার এতগুলো মানুষ রাস্তার কুকুর আর মানুষ ধরে খায়? লাশটা সকালবেলা লাশের বাড়ির সামনে পৌঁছেও যায়, তা নিয়ে একের পর এক গবেষণা করে যাচ্ছে তারা। তবে ওরাও যে নিজেদের প্রাণের ভয় এগিয়ে যাচ্ছে না, যাবেই বা কি করে, প্রাণের ভয় সবারই থাকে। মর্গে নিপার নকল লাশটা প্রতিদিন কান্না করলেও গতকাল নাকি হেসে উঠেছে। লাশের এমন কাণ্ড এতদিন সবাই চুপিসারে মেনে নিলেও আজ আর কেউ চুপচাপ নেই। সাংবাদিক এসে লাশের ভিডিও বানাচ্ছে, চ্যানেলে চ্যানেলে লাশের ভিডিও ভাইরাল হচ্ছে, আর ব্রেকিং নিউজ আসছে লাশ হাসে কাঁদে। আর কিছু কিছু ইউটিউবার টাইটেলে লিখে দিচ্ছে, হে কি কাণ্ড করলো একটি মেয়ের লাশ। লাশের হাসিটা নাকি খুবই ভয়ানক ছিল, পুরো হসপিটালের রোগীরা হাসির শব্দ শুনেছে। বরাবর এক মিনিট যাবৎ এই হাসির সুর ভেসে বেরিয়েছে পুরো মর্গে। রাত ১২টার পর এই কাণ্ড ঘটেছে। সব রোগীরা থ হয়ে গিয়েছিল তখন। শোনা যায় পরের দিন সবাই হসপিটাল ত্যাগ করে এবং অন্য হসপিটালে শিফট হয়ে যায়। এই জন্যই ভাইরাল হয় হে কি করলো একটি মেয়ের লাশ। এদিকে নিপার পেট ধীরে ধীরে বড় হচ্ছে, পেটের বাচ্চা পরিপূর্ণভাবে বেড়ে উঠছে। বাড়ির সবাই জিজ্ঞেস করায় নিপা বলে এই বাচ্চা সে রাখবে না। নিপার মুখে কালো মেঘের ছায়া সবাই দেখেছে। এই কয়দিন সবাই এইটা ইমরানের বাচ্চা ভাবলেও এখন বুঝতে পারছে এটা অন্য কারো বাচ্চা। তৎক্ষণাৎ নিপাকে হসপিটালে নেওয়া হয়। নিপা প্রচণ্ড ব্যথায় কোকিয়ে ওঠে, পেটের ভেতর থেকে যেন সে নারাজ অনুভূতি প্রকাশ করছে, পেটে লাথি মেরেই যাচ্ছে লাগাতার। নিপা যন্ত্রণায় কাতর হয়ে বরাবরের মতো আবার অজ্ঞান হয়ে যায়। নিপার পরিবার দ্রুত নিপাকে হসপিটালে নিয়ে যায়, অপারেশনের কাজ শুরু করতে বলে। কয়েকজন ডাক্তার ঘন্টার পর ঘন্টা অপারেশন থিয়েটারে কাটানোর পর বের হয়ে আসে। নিপার আব্বু দৌড়ে এসে ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আমার মেয়ে কেমন আছে এখন? আপনার মেয়ে ঠিক আছে, কিন্তু কিন্তু কি ডাক্তার সাহেব, আপনার নাতিন একটা অঘটন করে ফেলেছে। আমার নাতিন মানে? আরে ওটা নাতিন না আমাদের, ডাস্টবিনে ফেলে আসবো এখন। আরে থামুন, কান্না করার কি আছে, সে কি করেছে আগে তো শুনবেন। আচ্ছা বলুন ডাক্তার সাহেব। অপারেশন করার পর বাচ্চাটি আমাদের নার্স মুক্তার কোলে রাখা হয়, কিন্তু অদ্ভুতভাবে বাচ্চাটি মুক্তার একটি বুক কামড় দিয়ে খেয়ে ফেলে। হঠাৎ এত বড় মুখ কিভাবে হয়ে গেল জানি না, একেবারে জানোয়ারের মতো মুখে বড় বড় দাঁত। ও মাই গড, এখন নার্স কেমন আছে? ভালো না, এখন ওনার অপারেশন করতে হবে। আর বাচ্চাটি অনেক শক্তিশালী, শিকল দিয়ে বেঁধে এসেছি দোলনাতে, যত তাড়াতাড়ি সম্ভব এই আপদ দূর করুন। না জানি আবার কার কি ক্ষতি করে ফেলে। ওকে ডাক্তার সাহেব, নার্সের অপারেশন চলছে। এদিকে নিপার আব্বু বাচ্চাটাকে ১৩তলা বিল্ডিং থেকে ফেলে দেয় যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। নিপাকে সেদিনে অন্য একজন নার্স সহ বাসায় নিয়ে আসা হয়। বাহিরে চলছে তোল পার অবস্থা, মাঝখানে একটি নার্স আহত হয়ে পড়ল। নিপা কয়েকদিন বাদে সুস্থ হয়ে যায়, আবার আগের মতো চলাফেরা করতে থাকে সে। আর সারাক্ষণ ভেবেই চলে রিয়াজ, ইমরান আর রনির ব্যাপার নিয়ে। পরের দিন ব্রেকিং নিউজে এক গরম খবর আসে, মর্গে নিপার নকল লাশটিকে নাকি সেদিনের পর আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হয়। কিন্তু অদ্ভুতভাবে পরের দিন আবার লাশটি মর্গে চলে আসে। কিভাবে এসেছে কেউ জানে না, তবে মর্গের লাশ চেক করতে গিয়ে দারোয়ান দেখে একটি লাশ বাড়তি, আর ওটা হচ্ছে কবর দেওয়া লাশ। ব্যাপারটা মাতামাতি হবার মধ্যেই হসপিটাল কর্তৃপক্ষ লাশটিকে আবার দাফন করে। কিন্তু পরের দিন পুনরায় লাশটি আবার চলে আসে মর্গে। একে একে দুইবার লাশটি ফিরে চলে আসলো। এবার কবরস্থানের দারোয়ান ছড়িয়ে দেয় ব্যাপারটা, আবার নিউ ভিডিও আপলোড হয়। এ কি করলো লাশটি দেখুন। একের পর এক রহস্যময় ঘটনা ঘটেই যাচ্ছে। রহস্যের মায়া জালে কালো ছায়ার অপচ্য শক্তি ছড়িয়ে যাচ্ছে ভূখণ্ডে। কালো রাতের সাদা তারা হয়ে যায় মাঝে মাঝে কালো। বাথরুমের কিছু লোক আর বের হয় না। শোনা যায় বাথরুমে ঢোকার পরেই গায়েব হয়ে যায় অনেকে। মাঝে মাঝে নাকি রাতে আয়না দেখতে গেলে নিজের মতো একই রকম চেহারার মানুষ পেছনে দাঁড়িয়ে থাকে। আয়নার মধ্যে স্পষ্ট দেখতে পায় সবাই নিজের চেহারার আরেকটা লোক পেছনে দাঁড়িয়ে আছে। এসব দেখে কিছু লোক জ্ঞান হারায়, আবার কিছু লোক পেছনে ফিরে তাকায়। যারা ফিরে তাকায় তারা দেখে পেছনে কেউ নেই। রিপ্লে আবার আয়নায় তাকালে দেখে এবার আয়নাতেও কেউ নেই। বাঙালির কমন ডায়ালগ, মনের ভুল শব্দটা বেশি দিন ধরে রাখতেও পারেনি তারা, কারণ ঘটনাটা একজন নয়, অনেকের সাথে ঘটে যাচ্ছে। এখন অনেকে আয়না দেখাও নাকি ছেড়ে দিয়েছে, আবার অনেকে আয়নায় পর্দা লাগিয়ে দিয়েছে। কিছু কিছু লোক তো আবার বাসার সব আয়না ডাস্টবিনে ফেলে এসেছে। এদিকে মর্গের দারোয়ান আজ প্রতিজ্ঞা করে লাশ কিভাবে মর্গে আসে সেটা সে দেখবে। উনি মর্গের ভেতর বসে আছে। প্রতিবারের মতো আজকেও লাশটিকে দাফন করা হয়, তবে দারোয়ান সুখে সুখে এই প্রতিজ্ঞা নেয়নি। সকালে লাশ দাফন করার ১০ মিনিট আগে দারোয়ানের বাসা থেকে কল এসেছে, ওগো শুনছো আমি প্রেগন্যান্ট। খুশির খবর শুনে দারোয়ান নাচতে থাকে, কিন্তু হসপিটাল থেকে লেটার আসে। এই লাশ কিভাবে মর্গে আসে তা দারোয়ানকে ফলো করতে হবে, আর যদি ফলো না করে তবে চাকরি বাতিল হবে। এজন্যই দারোয়ান আজ মর্গে জীবনের ঝুঁকি নিয়ে বসে আছে। চাকরিটা গেলে তো বউয়ের জন্য ভালো কিছু নিতে পারবে না, আর এভাবেই টাকার জন্য বড়লোকদের হুমকির নিচে পড়ে থাকে হাজারো মধ্যবিত্ত লোক। এ কারণে আবার প্রাণও হারায় অনেক শ্রমিক, কিন্তু নাম কামাই করে মুখোশধারী কিছু মানুষরূপী জন্তু জানোয়ার। তো আজ দারোয়ান মর্গে বসে বসে জিকির করছে আর অপেক্ষায় আছে লাশ আজ দেখেই ছাড়বে। সিসিটিভি আছে, না হলে তো মিথ্যে কথাও বলতে পারতো যে লাশ দেখেছি, কিন্তু এখন তো সেটাও করা যাবে না। লাশের হেঁটে আসা পথে দাঁড়াতে হবে দারোয়ানকেই। রাত ১টা ২টা এবং ৩টাও বেজে গেল, একটু পর ৪টা বাজবে, লাশের কোনো হদিশ নেই। দারোয়ান ঘুমকে কোরবানি করে বসে আছে, লাশ তো সে আজ দেখবেই। চাকরি তার রাখতেই হবে। যখনই ৪টা বেজে গেল দারোয়ান তখন দেখে এক অস্বাভাবিক কাণ্ড। এদিকে নিপা হঠাৎ রাত ৪টায় জেগে যায়। নিপা দেখতে পায় কাচের জানলার ওপাশে গ্লাসে দুই হাত রেখে ইমরান নিপাকে ডাকছে। অন্যদিকে শহরের কিছু কিছু বিল্ডিং থেকে চিৎকার ভেসে আসছে, মনে হচ্ছে তাদেরকে কেউ অ্যাটাক করলো। এদিকে আবার রাত চারটায় রিয়াজ হাঁপাতে হাঁপাতে থানার সামনে এসে চিৎকার করে। চিৎকার মেরেই অজ্ঞান হয়ে যায় রিয়াজ। থানার দারোয়ান রিয়াজকে কোলে করে থানার ভেতর নিয়ে যায়। রিয়াজ চিৎকার দিয়ে বলছিল, আমাকে হেল্প করুন। ঘটনা এসে দাঁড়ালো বিশাল কোনো রহস্যের গুহার মুখে। গুহায় প্রবেশ করলে বাঘ, আর বাহিরে থাকলে অন্যান্য পশুর আক্রমণের চাপ। এই রহস্যটাও ঠিক তেমন। এদিকে মেলাতে গেলে ওদিকে ঝাপসা হয়, আর ওদিকে মেলাতে গেলে এদিকটা ঝাপসা হয়ে যায়। যেমন কয়েকটা প্রশ্ন, নিপার নকল লাশ হসপিটালে এখন দারোয়ানের সাথে কি করবে? রাত চারটায় সব বিল্ডিংয়ে কি এসব ঘটে যাচ্ছে? মৃত রিয়াজ ফিরে এলো কিভাবে? রিয়াজের ফ্রেন্ড রনি কেন তাকে খুন করল? যদিও সেটা নকল রনি হয়, তবে আসল রনি কোথায়? এই চার মাস রনি কেন নিপাকে ধর্ষণ করল? রনির মাঝে অলৌকিক শক্তি এলো কিভাবে? শহরে অলৌকিক তাণ্ডব চালাচ্ছে কারা? যারা চালায় তাদের উদ্দেশ্যটাই বা কি? যদি তাদের উদ্দেশ্য রাজত্ব করার হয়, তবে রাজত্ব না করে কেন শুধু মানুষ খাচ্ছে? কেন শুধু রাতের বেলায় তাদের দেখা যায়? লুকিয়ে কেন অ্যাটাক করে ওরা? নিপার পেট থেকে হওয়া বাচ্চার মাঝে এত শক্তি এলো কিভাবে? বাচ্চাটাকে তো ফেলেই দেওয়া হয়েছে, সে কি আবার ভয়ঙ্কর রূপ নিবে নাকি? রিয়াজ তো এবার এসেছে, কিন্তু কি করবে সে? যেখানে এত প্রশ্ন লিস্ট করলে উত্তরপত্রের তালিকা সহ জ্যাম করে দেয়, সেখানে উত্তর মিলাবে কিভাবে? অন্যথায় আর একটা প্রশ্ন আরো গভীরভাবে উঠে আসে, আসল ইমরান কোথায়, আর নকল ইমরানের উদ্দেশ্যটাই বা কি? কোনটা মানুষ কোনটা শয়তান সেটা বুঝে উঠতে পারে না কেউ। যাকে মানুষ বলে ধরে রাখা হয়, কয়েক মুহূর্ত বাদে তাকে বলতে হচ্ছে ওটা মানুষ না। রিয়াজের জ্ঞান ফিরেছে ভোর ছয়টায়। এই কয়েক ঘন্টা রিয়াজ অজ্ঞান ছিল। জ্ঞান ফেরার পর রিয়াজ শোয়া থেকে উঠে দাঁড়ায়। ডিপার্টমেন্টের লোক সবাই মাথায় হাত রেখে বসে আছে। রিয়াজ ধীর পায়ে তাদের সামনে এসে বসে পড়ে। বারবার রিয়াজ তাদের চোখের দিকে লক্ষ্য করে যাচ্ছে। ভয়ের চাপ সবার মুখেই ছেপে আছে, যেন একদম যেন হঠাৎ কিছু একটা হবে আর অমনি সবাই মারা যাবে। রিয়াজ ঠোঁট কাঁপাতে কাঁপাতে ওসি সাহেবকে জিজ্ঞেস করল, আপনারা সবাই এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? আর বলো না, এই দুই ঘন্টার মধ্যে সব শেষ হয়ে গেল। ওসি সাহেব কথাগুলো অনেক কষ্টে বলেছে। ওনার দেহখানা যেন অস্বাভাবিকভাবে থরথর করছে। কি শেষ হলো আমাকে বলা যাবে? ভোর চারটায় পুরো শহরে হইচই পড়ে যায়। আমরা তো জানি এখন কিছু রাক্ষসের আগমন ঘটেছে শহরে। এক ঘন্টা পরে খবর আসলো পুরো শহরের যুবতী মেয়েরা গায়েব হয়ে গেছে। 18 থেকে 20 বছরের সব মেয়েদের কারা যেন তুলে নিয়ে গেছে। সে এক ভয়ঙ্কর রূপ নিয়ে এই তাণ্ডব চালায়। দেখতে নাকি কালো ছায়ার মতো, ধোয়ার মতো উড়ে এসে মেয়েদের গায়ে ঝাপটে পড়ে, আর অমনি মেয়েরা গায়েব হয়ে যায়। পুরো শহরে একটাও 18 থেকে 20 বছরের মেয়ে নেই। সবাই উধাও। আর আমার কাছে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমার নিজের মেয়েটাও উধাও। তার বয়স 19। কি বলছেন এসব? যেটা শুনেছেন আমি সেটাই বলেছি। আচ্ছা স্যার, আপনি কান্না করবেন না, আপনার মেয়ে আপনার বাসায় ফিরে যাবে, আমি কথা দিচ্ছি। আপনি আবার কি করবেন? ওরা অনেক শক্তিশালী আর অলৌকিক শক্তির মালিক, আপনি তাদের কাছে কিছুই না। সেটা তো সময় বলে দেবে। তবে যদিও আমার কিছু হয়ে যায়, তবে এইটা মনে রাখবেন, আপনার না শুধু, এই শহরের যত মেয়ে গায়েব হয়েছে সবাই ফিরে আসবে। আর আমি রিয়াজ একবার যা বলি আমি সেটাই করি। দেখা যাক তবে। কিন্তু আপনি কে? আর রিয়াজ নামের কেউ তো নিখোঁজ ছিল। নিপা নামের একটা মেয়ে এসে রিপোর্ট লিখেছিল। নিপা? হ্যাঁ, নাম তো নিপাই। কয়েকদিন আগে একটা ভেজাল হয়েছিল ওর স্বামীকে নিয়ে। ওনার স্বামীর নাম ইমরান। ওয়েট, নিপা রিপোর্ট লিখেছে? কখন? এই তো গতকাল বিকেলবেলা। অদ্ভুত, নিপা তো বাড়িতে। আর নিপার নকল নিপা মর্গে। এখানে আবার তৃতীয় নিপা এলো কোথা থেকে? আপনি নিপার মর্গের ব্যাপারে সবকিছু জানেন? হ্যাঁ, আমি সবই জানি, আর এই ব্যাপারে প্রথম থেকেই আমি জড়িয়ে আছি। ঠিক করে বলুন তো, আপনি কে? আগে পরিচয় দিতে গেলে সময় শেষ হয়ে যাবে, তবে আমার উপর আস্থা রাখার কারণটা আমি বলে দিচ্ছি। বলুন, 4 মাস আগে আমাকে খুন করা হয়, তাও আমার কাছে সব থেকে পছন্দের যে বন্ধু, সেই কাছের বন্ধুটি আমাকে খুন করে। কিন্তু সে আসল নাকি নকল তা আমি জানি না। আমি মারা যাবার 2 দিন পর হঠাৎ চোখ মেলে দেখি, তারপরে আমি ভাবলাম হয়তো আমি কোনোভাবে বেঁচে গেছি, কিন্তু না, আমি ওঠার পর দেখি আমার দেহ সোফায় পড়ে আছে, অথচ আমি উঠে দাঁড়িয়ে গেলাম। নিজেকে মৃত বলে দাবি করতে কষ্ট হচ্ছে। এরপর দেখি কেউ আমার পিঠে হাত রাখলো, স্পর্শটা খুব চেনা। তাকে দেখি আমার নানা আমার সামনে, অথচ আমার নানা মারা গেছে অনেক আগেই। নানা আমাকে তখন কি যেন বলছে আমি ঠিক বুঝতে পারিনি। নানা কোন ভাষায় কথা বলছে সেটা আমার অজানা, জীবনে কখনো ওরকম ভাষা আমি শুনিনি। মনে হলো নানার ভাষার চাইতে চায়না ভাষাও সহজ। নানা আমাকে কি যেন বলল আমার মাথার উপর হাত রেখে, আর অমনি আমার মাথায় কিসের যেন আলো চলে ওঠে, সাদা আলো, প্রচন্ড গতি ছিল সেই আলোর, এত তীব্রভাবে আলো ছড়াচ্ছিল আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। অনেকক্ষণ পর নানা আমাকে আবার সেই অদ্ভুত ভাষায় আবার কিছু একটা বলল, কিন্তু এবার আমি নানার ভাষা বুঝতে পারছি। নানা বলেছে, রিয়াজ, তোর মধ্যে এখন এমন কিছু শক্তি আছে যা তোর কিছু কাজে লেগে যাবে, তোর অনেক বড় যুদ্ধ করতে হবে, আসল নকলের ব্যবধান খুঁজে বের করে নকলের বিনাশ করতে হবে। এখন থেকে তুই আবার জিন্দা হয়ে গেছিস, তুই আবার দুনিয়ায় ফিরে যেতে পারবি, তবে সেই শক্তিশালী তলোয়ার এখন তোর দেহের ভেতর আছে। যখন তুই আসল শয়তানের মুখোশ খুলতে পারবি, তখনই অলৌকিকভাবে তোর হাতে সেই তলোয়ার চলে আসবে। কিন্তু একটা কথা মনে রাখবি, যদি তোর কিছু হয়েও যায় তবুও দেশ রক্ষা করে তারপর মরবি, তার আগে না। যদি তার আগে মরিস তবে পৃথিবীতে মানুষ বিলুপ্ত হয়ে শয়তানের রাজত্ব চলবে, তাই যেভাবেই হোক তোকে দেশ রক্ষা করতেই হবে। নানা কথাগুলো বলেই ধীরে ধীরে উধাও হয়ে গেল, আর উধাও হতে হতে সে বলেছিল, গত 4 মাস ধরে তুই এখানে দাঁড়িয়েছিলি, এই 4 মাস আমি তোর দেহের ভেতর শক্তি প্রবেশ করিয়েছি, আর এই 4 মাসে অনেক কিছু হয়ে গেছে, সবাই তোর অপেক্ষায় আছে, যা রিয়াজ এখনই নেমে পড় যুদ্ধে। হায় হায়, বলেন কি, আপনি মৃত হয়ে জীবিত হয়ে এসেছেন? এসেছি। তা ভোর 4টায় এভাবে এলেন কেন? ও শিট, কথার টানে তো ভুলেই গেলাম। আমি আসার সময় কয়েকজন মানুষকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তারপর হসপিটালের নিপা আর আসল নিপার খবর পাই, কিন্তু নিপা তো বাসায় অসুস্থ, তাহলে আমার নিখোঁজের রিপোর্টকে লিখতে এসেছে, আমাকে যেতে হবে এখনই। আচ্ছা দাঁড়ান, লাস্ট একটা কথা বলে যান, আপনি হাঁপাতে হাঁপাতে এসেছিলেন কেন ভোরে? রিয়াজ বসা থেকে উঠে দরজা অবধি চলে যায়, আর ওখানে দাঁড়িয়েই ওসিকে উত্তর দেয়, কারণ ওটা আমি ছিলাম না, আমি তো থানার সামনে দিয়ে যাবার সময় মাথায় চক্কর খেয়ে ঘুরে পড়ে গিয়েছিলাম। আমার আগে কে চিৎকার করেছে আর কে হাঁপিয়ে এসেছে আমি জানি না, হতে পারে ওটাও মানুষ না। কথাটা বলেই রিয়াজ থানা থেকে বের হয়ে যায়, ওসি ব্যাককলের মতো দাঁড়িয়ে থাকে এবং দারোয়ানকে বলে, এখন যে রিয়াজ চলে গেছে এইটাও কি মানুষ? দারোয়ান উত্তর দিল, আই ডোন্ট নো স্যার। রিয়াজ ছুটতে লাগলো নিপার বাড়ির দিকে, থানায় নিপা আসবে না, কিন্তু কে এসেছিল তাহলে? রিয়াজ দৌড়াতে দৌড়াতে প্রায় 20 মিনিট পর নিপার বাড়িতে যায়, আর ওখানে গিয়ে জানতে পারে নিপা গতকাল রাতে উধাও হয়ে গেছে। রিয়াজ কথাটা শুনে নিপার আম্মুকে বলল, আপনি টের পেয়েছেন কিভাবে? আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম, আর অমনি ভোর 4টায় নিপা ইমরান বলে চিৎকার দেয়। ইমরানকে ডেকেছে? হ্যাঁ, এরপর আমরা সবাই ওর রুমে আসি, আর এসেই দেখি নিপা রুমে নেই। আচ্ছা, নিপার বয়স কি 18 থেকে 20-এর মধ্যে? হ্যাঁ, ওর বয়স 20। বুঝলাম। আচ্ছা শুনুন, যদি এই বাড়িতে দ্বিতীয়বার আমি কিংবা নিপা, অর্থাৎ আবার ইমরান যেই আসুক না কেন, দরজা খুলবেন না, ওকে? কেন? ওটা মানুষ নাও হতে পারে। ও ওকে ওকে বাবা, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। দরজা আটকান, আমার পরিচয় জানা এত জরুরি না। এই বলে রিয়াজ চলে আসে বাহিরে, ওনারাও দরজা বন্ধ করে দেয়। রিয়াজ নিপাদের গেট অবধি আসতেই ডাস্টবিনে ফেলে দেওয়া আয়নার ভেতর থেকে হঠাৎ এক ভয়ঙ্কর ছায়া বেরিয়ে আসে। রিয়াজ ছায়াটাকে ঠিক মতো চিহ্নিত করার আগেই ছায়াটি তার নখ দিয়ে রিয়াজের ডান হাত কেটে ফেলে। রিয়াজের ডান হাত দেহ থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। ছায়াটি ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। রিয়াজ এবার বুঝতে পেরেছে এরা দিনের বেলায় আয়নার ভেতর থাকে, তার মানে এদের বাসস্থানই হলো আয়নার ভেতর। রিয়াজ এখন এসব ভেবে ভেবে সময় নষ্ট করার ছেলে না। রিয়াজ পেছনে দৌড় দিয়ে নিপাদের দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। তারাই বা কেন খুলবে? রিয়াজ তো নিজেই বলে গেছে দরজা না খুলতে। রিয়াজ দরজা ধাক্কাচ্ছে, আর এতক্ষণে ছায়াটা এসে রিয়াজের বাম হাতটাও কেটে দেয়। এবার রিয়াজ ধরফড় করতে করতে দরজার সামনেই লুটিয়ে পড়ে। ছায়াটা সেই অবস্থায় রিয়াজের পেটের নাড়িভুঁড়ি বের করে ফেলে। রিয়াজের নাক মুখ থেকে রক্ত বের হতে লাগলো। নিপার বাসার সবাই জানলা দিয়ে এসব কিছুই দেখে যাচ্ছে। ছায়াটা রিয়াজের দেহ ক্ষতবিক্ষত করে দেয়। রিয়াজের হাত একদিকে, পা একদিকে, মুন্ডু অন্যদিকে। মোট কথা, রিয়াজের দেহের প্রতিটা অঙ্গ দেহ থেকে আলাদা। ছায়াটা রিয়াজের এমন করুণ অবস্থা করে আবার চোখের পলকেই আয়নার ভেতর মিশে যায়। নিপার পরিবারের সবাই এসব দেখেও জানালা অফ করে দেয়। ওনারা ভাবেন এইটা ওদের কোনো চাল। রিয়াজের রক্তে পুরো দরজা লাল হয়ে আছে। যতই আলাদা হোক দেহ, মস্তিষ্কটা এখনো চালু আছে। হৃৎপিণ্ডটা ধুপ 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 করে কেঁপেই যাচ্ছে। রিয়াজের আলাদা করা মাথাটা হঠাৎ চোখ মেলে, মাথাটা নিজে নিজে নড়তে লাগলো। নিপার আম্মু বাহিরের অবস্থা অনুমান করার জন্য আবার জানালা খোলে, আর তিনি দেখলেন রিয়াজের মাথাটা লাফাতে লাফাতে তার দেহের পাশে চলে আসে। রিয়াজের হাতটি নিজের থেকে গড়িয়ে এসে দেহের পাশে চলে আসে। এভাবে অলৌকিক কাণ্ডে রিয়াজের পুরো দেহের অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় চলে আসে। এরপর ধীরে ধীরে রক্তগুলো দেহের ভেতর প্রবেশ করতে লাগলো। অদ্ভুতভাবে হাত পা মাথা সবকিছু জোড়া লেগে যাচ্ছে। নিপার আম্মু এসব দেখতে দেখতে জানলার পাশেই জ্ঞান হারালো। এদিকে ধীরে ধীরে রিয়াজের সকল কিছু জোড়া লেগে যায়। কয়েক মিনিট বাদে রিয়াজ পুনরায় জীবিত হয়ে গেল। হাত পা একটু নড়াচড়া দিয়ে রিয়াজ দাঁড়িয়ে যায়। এরপর মুচকি একটা হাসি দিয়ে ভাবতে লাগলো তার নানার কথা। রিয়াজের নানা রিয়াজকে আরেকটা কথাও বলেছিল, যেটা রিয়াজ ওসির সামনে বলেনি। কথাটা হচ্ছে, রিয়াজ তুই এখন থেকে দুইটা জীবনের মালিক। একবার মরে গেলে আবার পুনরুজ্জীবন পাবি, অর্থাৎ সাবধানে লড়াই করবি কিন্তু ভয় ছাড়া। কথাটা মনে মনে ভেবেই রিয়াজ সেখান থেকে চলে আসে। ওসিকে কথাটা বলেনি, কারণ অতিরিক্ত অলৌকিক বিশ্বাসী মানুষ কম। এরপর রিয়াজ সোজা চলে যায় মর্গে, অর্থাৎ হসপিটালে নিপার যে নকল লাশ আছে তার সম্বন্ধে জানার জন্য। ওখানে গিয়ে রিয়াজ যে তথ্য পায় তাতে কিছু সূত্রের দেখা মেলে। রিয়াজ জানতে পারে নিপার নকল লাশ নাকি গতকাল রাতেই উধাও হয়ে গেছে, আর সাথে মর্গের দারোয়ানও উধাও। অদ্ভুত ব্যাপার, এই লাশ আবার কোথায় যাবে? এদিকে শহরের যুবতী মেয়েরা এখনো নিখোঁজ, আর এখানে নিপার নকল লাশ, আসল নিপা উধাও। নিশ্চয়ই বড়সড় কিছু হবার ইঙ্গিত দিচ্ছে সব। শেষ ভরসা রনি। হ্যাঁ, রনি একমাত্র ব্যক্তি যে এখন রিয়াজের পাশে দাঁড়াবে। রিয়াজ হসপিটাল থেকে সোজা রনির বাসায় চলে যায়। কলিং বেল টিপ দিয়ে দাঁড়ায় অনেকক্ষণ, কিন্তু রনি দরজা খুলছে না। রিয়াজ আরো কয়েকবার দরজায় নক দেয়, তাও দরজা খোলার নাম গন্ধ নেই। রিয়াজ রনি রনি বলে দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজা আপনা আপনি খোলা যায়। অদ্ভুত ব্যাপার, রনির বাসা খোলা কেন? রিয়াজ কয়েকবার রনি রনি বলে ডাক দিয়েও রনি সাড়া পায়নি। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন কোথাও নেই। হঠাৎ রিয়াজ খেয়াল করল বাথরুম থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, যেন ভেতরে ভয়ঙ্কর কিছু চিল্লাচিল্লি করছে। রিয়াজ ভয় পেয়ে যাওয়ার মুহূর্তে চলে যায়। রনিকে ওরা মেরে ফেলে নিত। রিয়াজ ভয়ে ভয়ে বাথরুমের দিকে এগোতে লাগলো। যতই এগোচ্ছে ততই ভয়ের মাত্রা বেড়েই চলছে। এক পর্যায়ে দরজায় হাত রাখতে যাবে, তখনই রনি দরজা খুলে বলল, আরে রিয়াজ কবে এলি? রনির কথা শুনে রিয়াজ প্রথমে ভয় পেলেও এবার শান্ত হয়ে যায়। রনিকে বুকে জড়িয়ে ধরে রিয়াজ, তারপর বলে, দোস্ত তুই ঠিক আছিস? আমি ভেবেছি তোর বিপদ হয়েছে। না এই তো দিব্যি ভালো আছি। অদ্ভুত তো, তুই আমাকে দেখে এত স্বাভাবিক আছিস কেন? তো কি জ্ঞান হারাবো? রনির কথা শুনে রিয়াজের কেমন জানি লাগলো। রিয়াজ মারা গেছে এইটা রনি জানে, তাহলে কিভাবে কি হয়েছে তা কেন জিজ্ঞেস করলো না? রিয়াজ এসব ভাবনা করার মধ্যেই খেয়াল করল রিয়াজের হাতে একটা সাদা আলোর উৎপত্তি হচ্ছে। রিয়াজ চমকে গিয়ে হাতের দিকে তাকায়, রনিও চোখ বড় বড় করে তাকায়। আলোটা ধীরে ধীরে বাড়তে লাগলো। একসময় আলোটা থেকে একটা তলোয়ার বের হয়ে রিয়াজের হাতে ভাসমান হলো। তখন রিয়াজের মনে পড়ল তার নানার কথা। রিয়াজের নানা বলেছিল, যদি সে শয়তান তোর সামনে চলে আসে তাহলে অলৌকিকভাবে তলোয়ারটা তোর হাতে চলে আসবে। রিয়াজ নানার কথাটা ভেবেই রনির দিকে তাকায়। রনিও এক দৌড়ে বাথরুমে চলে যায়। রিয়াজও রনির পিছু পিছু বাথরুমে চলে আসে। আসতেই দেখে বাথরুমের আয়নার ভেতর একটা লাল আলো চলছে। সেই আলোর মধ্যে রনি ছাপ দিয়ে ঢুকে যায়। রিয়াজও দেরি না করে সেই আলোর ভেতর ছাপ দেয়, আর অমনি সব ঝাপসা হয়ে যায়। আর কিছু দেখেনি রিয়াজ। চোখ মেলে দেখে রিয়াজ একটি মাটির বড় গুহার ভেতর বন্দি। প্রায় 60 ফুট উপরে রিয়াজকে বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে, আর নিচে সব মেয়ে আর মেয়ে, অর্থাৎ চারপাশে মাটি আর পাথরের দেয়াল। বিশাল বড় একটি গুহা। সেই গুহার ভেতরে নিচে 18 থেকে 20 বছরের সব মেয়ে, আর তাদের উপরে মানে 60 ফুট উপরে রিয়াজকে বেঁধে রাখা হয়েছে। রিয়াজের পাশে মর্গের দারোয়ানও আছে। রিয়াজ আরো অবাক হয় যখন দেখে বাম পাশে ইমরানও ঝুলে আছে, আর ওদের সবার সামনে বড় সিংহাসনে বসে আছে রনি। রিয়াজ এবার বুঝতে পেরেছে সবকিছুর মূল হচ্ছে রনি নিজেই। রনি সিংহাসন থেকে রিয়াজের উদ্দেশ্যে বলল, খিরে কেমন দিলাম? দোস্ত তুই, তার মানে সবকিছু তুই করেছিস? এখনো কি মনে হচ্ছে নাকি অন্য কেউ করেছে? কিন্তু কেন করলি এসব? আর তুই আমার বন্ধু, তাও এমন করলি? আরে রাগ তোর বন্ধু, আমার বয়স কত জানিস? 145 বছর, তোর থেকে 122 বছর বড় আমি। তুই কিভাবে আমাকে বন্ধু বলিস? তোকে তো আমি এখন জবাই করব, বলি দেব তোকে, বলি মানে কে তুই? আমি সেই বাচ্চা যে 500 বছর বেঁচে থাকবে। তুই? হ্যাঁ আমি। আমার বাপকে তোর পরিবার রাজত্ব করতে দেয়নি, কিন্তু আমি তো করবই সেটা। আর আমি এটাও জানি আমার বিনাশ তুই ছাড়া কেউ করতে পারবে না, তাই তোর সাথে বন্ধুত্বের অভিনয় করে নিজেকে সেফ রেখেছি। আমি কিছু করলে তুই সন্দেহ করতে পারিস, তাই সব কাজ সব চিন্তা তোকে দিয়েছি, যাতে তুই নিজেই আমাকে বাঁচাতে যাস। আর সেটাই হলো যা আমি চেয়েছি। বিমান, তুই তো বহুত খারাপ রে। হ্যাঁ, শয়তানের বংশধর আমি। আমি খারাপ হব না তো কে হবে? তাহলে আসল নকলের ব্যাপারটা কি ছিল? দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, তারা কারা? ওরা সবাই আমার পোষা শয়তান ছিল। নকল ইমরান, নকল নিপা, নকল তুই, সবই আমার হাতের খেলা। ইমরানকে আমি এখানে বন্দি করে তোকে পাঠিয়েছি নিপাকে আনতে। সেই নিপাকে আমি 4 মাস ধর্ষণ করে নকল ইমরানকে পাঠিয়েছি জেলে। নকল ইমরান আর নকল নিপার ফান্দে পড়ে তুই নিজেই আটকে গেছিস, আর আমি অপেক্ষায় ছিলাম সেই দিনের জন্য যেদিন আমার বাচ্চা আসবে এই জগতে। আর সে এসেছেও, কিন্তু নিপার বাপ আমার বাচ্চাকে মেরে ফেলেছে। আর এখানে সবার রক্ত আমার বাচ্চার ওপর দিলে সে জীবিত হবে, আর সে হবে পৃথিবীর সব থেকে শক্তিশালী, আর তোকে বলি দিলে আমি হব অমর, আমার কোনো মৃত্যু হবে না। ও আচ্ছা, তার মানে নিপাকে বিয়ের আগে তুই প্রেগনেন্ট করেছিস? তোকে তো নানা করেছে, সাবধানে কথা বল বেঈমান, তুই আজকে আমার হাতে মরবি। তুই এখন মরার গুহায় আছিস আর আমাকে ধমক দিচ্ছিস, সবার আগে তো তোকেই বলি দিতে হবে তাহলে। আরে বোকা, তুই ভুলে গেছিস আমার হাতে অলৌকিক তলোয়ার আছে, দেখ এইবার। এই বলে রিয়াজ হাতের মাঝে সেই তলোয়ারকে স্মরণ করে, রমনি হাতে সাদা আলো জ্বলে তলোয়ার ভাসমান হয়। রিয়াজ দড়িটা কেটে এক লাফ দিয়ে নিচে চলে আসে। রিয়াজ মাটিতে নামতেই শয়তান সব রিয়াজের ওপর ঝাঁপিয়ে পড়ে। রিয়াজ হাতে তলোয়ার দিয়ে সবাইকে আঘাত করতে লাগলো, যুদ্ধ করেই যাচ্ছে, এক এক করে শয়তানদের মাথা হাত পা আলাদা করে দিচ্ছে। তলোয়ার ওদের গায়ে লাগা মাত্রই ওরা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। রনি এসব দেখেও সিংহাসন থেকে লাফ দিয়ে রিয়াজের ওপর চলে আসে। রিয়াজ তখন দেখলো রনি উড়ে আসছে, অমনি রিয়াজ তলোয়ারটা রনির পেটে ঢুকিয়ে দেয়। অমনি থরথর করে কাঁপতে লাগলো পুরো গুহা, ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো পাথরের টুকরো। রিয়াজ সবাইকে বের হতে বলে। রিয়াজের কথা মতো সব মেয়েরা গুহা থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু মর্গের দারোয়ান আর ইমরান ঝুলে আছে ওপরে। রিয়াজ এক লাফ দিয়ে ওদের তরি কেটে দেয়, তারাও ধুপ ধাপ করে মাটিতে পড়ে যায়, আর অমনি দৌড় দেয়। রিয়াজ সবাইকে নিয়ে বের হয়ে আসে গুহা থেকে, রনির লাশ গুহার ভেতর, আর দুই মিনিট বাদেই গুহা ভেঙে যাবে। রিয়াজ গুহার বাইরে এসে দেখে সেই লাল আলো। রিয়াজ সবাইকে বলল ওই লাল আলোতে প্রবেশ করলেই সবাই শহরে যেতে পারবে। রিয়াজের কথা মতো সবাই এক এক করে লাল আলোয় প্রবেশ করে, নিজেদের শহরে চলে যাচ্ছে তারা। এক এক করে সকলেই চলে গেল। কিছুক্ষণ পর সবাই চলে যাওয়ার পর শুধু ইমরান আর রিয়াজ বাকি রইল। ইমরানও চলে গেল। রিয়াজ মাত্র প্রবেশ করবে, অমনি গুহার ভেতর থেকে একটি বাচ্চার হাসির শব্দ ভেসে আসতে লাগলো। রিয়াজ আলোতে পা রাখতে গিয়েও আবার পিছু পা হলো। বাচ্চাটা হাসতে হাসতে বলতে লাগলো, আমিও 500 বছর বাঁচার জন্য আসছি। রিয়াজ কথাটা শুনে আবার উল্টো দিকে দৌড়ে গুহার ভেতরে চলে যায়, গিয়ে দেখে বাচ্চাটা শুয়ে শুয়ে হাসছে। রিয়াজ বাচ্চাটাকে বলল, 500 বছর না, আর 5 সেকেন্ড বাঁচবি তুই। সাথে সাথে গুহাটা ভেঙে যায়, উপরের সব পাথর রিয়াজের ওপর পড়তে যাচ্ছে। রিয়াজ চোখ বন্ধ করে বলল, না না, আমি তোমার কথা রেখেছি। এই বলেই সেই বাচ্চাটার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় রিয়াজ। তলোয়ারের আঘাতে মারা যায় বাচ্চাটি, গুহা ভেঙে রিয়াজের উপর পড়ে, পাথর চাপা পড়ে যায় রিয়াজ, লাল আলোটাও উধাও হয়ে গেছে। 2 বছর পর নিপা, ওই নিপা, আরে ইমরান কি হলো, অফিসের টাইম হচ্ছে, নাস্তা দাও। দিচ্ছি বাবা দিচ্ছি। আচ্ছা নিপা শোনো, বলো তোমার এখন কয় মাস চলে? মাত্র 3 মাস, আরো 7 মাস 10 দিন ধৈর্য ধরো। আরে সেটা না, আজ রিয়াজকে খুব মনে পড়ছে, ও থাকলে হয়তো আমাদের বাচ্চাটাকে খুব আদর করত, আমাদের জন্য সে নিজেই মারা গেল, আফসোস হচ্ছে। খেয়ে বলল রিয়াজ মারা গেছে, রিয়াজ বেঁচে আছে, আমাদের সবার হৃদয়ে রিয়াজ সারা জীবন বেঁচে থাকবে। হ্যাঁ তা তো ঠিক, কিন্তু আমার একটা ইচ্ছে আছে। বলো, এদিকে আসো, কাছে আসো। আসলাম, এবার বলো। আমাদের যদি ছেলে হয় তবে তার নাম কিন্তু রিয়াজ রাখবো। আরে আমিও তো সেটাই ভাবছিলাম। তো এই ছিল লেখক রিয়াজ রাজের লেখা একটি গল্প, গল্পের নাম ওটা মানুষ না। আশা করছি গল্পটি সবার ভালো লেগেছে, এবং এই সাথে আরও আশাবাদ ব্যক্ত করছি যে ইন ফিউচারে আমরা রিয়াজ রাজ ভাইয়ের লেখা আরও দারুণ দারুণ সব ঘটনা আপনাদেরই সামনে প্রেজেন্ট করতে পারব। আর এরই সাথে কিন্তু আজকে আমার সময় ফুরিয়ে গেল, বাট আমি চলে গেলেও রাইট নাও কিন্তু আপনাদের সাথে আড্ডা দিতে জয়েন করছেন আমাদের ডিরেক্টর এবং ফাউন্ডার সাজ্জাদ অভি ভাই। আপনারা আমাদের শো এর ব্যাপারে যে কোনো ধরনের কোশ্চেন্স কিন্তু ভাইয়ার কাছে করতে পারেন, ভাইয়া তার সবগুলো প্রশ্নের যথাপযুক্ত উত্তর দিবেন। সো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাচ্ছি। আমন্ত্রণটা কিসের? আমন্ত্রণ হচ্ছে আমাদের আগামী পর্বের। আমাদের আগামী পর্ব কিন্তু খুব স্পেশাল একটা পর্ব হতে যাচ্ছে, বিকজ আগামী পর্ব ভূতগল্পের 100তম পর্ব। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতটা দিন, এতটা বছর, অলমোস্ট 2 বছরের মতো হয়ে গেছে অলমোস্ট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই এতগুলো দিন আমাদের সাথে, আমাদেরই চলার পথে আমাদের সঙ্গী হওয়ার জন্য। তো আশা করছি সামনের এপিসোডটায় আমরা খুবই স্পেশাল কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাকি কথা আশা আগামী এপিসোডের ব্যাপারে বাকি অন্যান্য সব অ্যানাউন্সমেন্ট অভি ভাই কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিবেন আশা করছি। আর রাইট নাও আমি রাহাজ জুবায়ের ইজ সাইনিং আউট, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।
কেমন আছেন সবাই? ঘড়িতে দেখতে পাচ্ছি 1:18, সাথে আছি আমি অভি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাইট নাও শুনছেন স্বাধীন মিউজিকের ভূত গল্প। দেখতে দেখতে ভূত গল্পের আজকে 99তম এপিসোড কমপ্লিট করে ফেললাম, মানে আপনাদের সাথে নিয়ে আজকে 99 এপিসোড শেষ করে ফেলেছি। তো আজকের এপিসোডে, 99তম এপিসোডে যে দুইটা ঘটনা রেখেছি, আশা করি আপনাদের দুইটা ঘটনাই ভালো লেগেছে। যেমন দুইটা ঘটনার ভিতর ছিল জিনের কান্না সম্পূর্ণ পর্ব। সম্পূর্ণ পর্ব বলতে আগের এপিসোডে 98তম এপিসোডে জিনের কান্না প্রথম পর্ব দিয়েছিলাম, কিন্তু আজকে যেটা করলাম জিনের কান্না পর্ব টোটালটা আমি একসাথে করে আজকে আমরা শেষ করেছি। আর আরেকটা ছিল রাইটার রিয়াজ রাজ ও তার লেখা ওটা মানুষ না, এই ঘটনাটা আমরা শেষ করেছি। আজকে বড় বড় দুইটা ঘটনা রেখেছি, দুইটা ঘটনা দেখেন যেহেতু 2 ঘন্টার সবুজ গল্প, সেই ক্ষেত্রে 1:19 বাজে ঘড়িতে দেখতে পাচ্ছি, তো কত বড় ঘটনা ছিল। যাই হোক, আজকের এপিসোডটা অবশ্যই ভালো লেগেছে আমি বিশ্বাস করব, কারণ দুইটা ঘটনা খুব ভালো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভূত গল্প 100তম এপিসোডে পা দিতে চলেছে, শুধুমাত্র 100তম এপিসোড পর্যন্ত যেতে পেরেছে আপনাদের কারণে, আপনাদের ভালোবাসার কারণে। আপনারা ভূত গল্পকে সাপোর্ট দিয়েছেন, ভূত গল্পের পাশে ছিলেন, সেই কারণে ভূত গল্প 100তম এপিসোড পর্যন্ত আসতে পেরেছে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা এরকম ভালোবাসবেন, ভবিষ্যতে ভূত গল্পের সাপোর্ট দেবেন, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন যারাই আছেন, যারা ভয়ের ঘটনা শুনতে পছন্দ করেন, তাদেরকে সবাইকে জানাবেন ভূত গল্পের প্ল্যাটফর্মের কথা আপনারা জানিয়ে দেবেন। ইনশাল্লাহ ভূত গল্প যদি আপনারা সাপোর্ট দেন, ভূত গল্প ইনশাল্লাহ 200তম এপিসোড পর্যন্ত আপনাদের সাথে নিয়েই পাড়ি দেবে। তো যাই হোক, 100তম এপিসোডে যেটা আমরা রাখবো, 100তম এপিসোডে খুব সুন্দর 3টে ঘটনা রাখছি। তার ভিতর হচ্ছে হলো 100তম এপিসোডে থাকছে নিশ্চয় অ্যাম্বুলেন্স রহস্যর কথা, মনে আছে অ্যাম্বুলেন্স রহস্য একটা সিরিজ রাইটার রিয়াজ রাজের। অ্যাম্বুলেন্স রহস্য সিজন 1 ছিল অ্যাম্বুলেন্স রহস্য, তারপরে হচ্ছে সিজন 2 তান্ত্রিক রিয়াজ, সিজন 3 হচ্ছে শয়তান, যেটা আপনারা 100তম এপিসোডে মানে সামনের সোমবারে আপনারা পাচ্ছেন। অ্যাম্বুলেন্স রহস্য সিরিজের 3 নম্বর সিরিজ শয়তান নামে যে সিরিজটা, সেটা 100তম এপিসোডে পাচ্ছেন। তার সাথে থাকছে সিনে দেখা, তো রাইটার শ্রেয়ন, আর যেটা আমাদের ভারত বাংলার লেখক, তারই একটা লেখা সিরিজ সিনে ডাকাতের একটা সিরিজ পাচ্ছেন। তার সাথে পাচ্ছেন ফেরদৌস সাগর ভাইয়ের কালো জাদুর 7টা বাস্তব ঘটনা, সে লিখেছেন 7টা বাস্তব ঘটনা কালো জাদু পাচ্ছেন। তো 3টে ঘটনা মিলে মোটামুটি আমার মনে হয় 2.5 ঘন্টা সামথিং হতে পারে। তো 100তম এপিসোড মানে ভূত গল্পের 100তমতে পা দিয়েছে, যে কারণে ভূত গল্পের এপিসোডটাও 100তম এপিসোডটাও একটু স্পেশাল হবে। তো আগের থেকে আমি অগ্রিম আপনাদের ডেটেস দিলাম যে 3টা ঘটনা আমরা রাখছি। আচ্ছা, আমি অনেক কথা বলে ফেললাম, যেহেতু 1:21 বাজে, আমার একটু কমেন্ট বক্সে যাব, দেখি কারা কারা আমার সাথে আছে, আপনাদের একটু কমেন্ট পড়ব, কমেন্ট পড়ে দেন হচ্ছে আমি বিদায় নেব। ইনশাল্লাহ আজকের এপিসোডটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তো আমি একদম প্রথমে যাব, যে দেখি কারা আমাদের সাথে আছে। প্রথমে আমাদের সাথে ছিল মেহেদি হাসান, এমদি মেহেদি হাসান আমাদের সাথে ছিল, লাইভ মোবারক লিখেছেন, থ্যাংক ইউ ভাইয়া মেহেদি ভাই। আচ্ছা, এরপরে ছিল এমডি আনিসুর রহমান, সোমবার বৃষ্টির দিন চলে আসলাম ভূত গল্প শুনতে, থ্যাংক ইউ আনিস ভাই, আপনি ভূত গল্পের একটা এপিসোডও মিস করেন না, ইভেন আমার একটা সোলো আপডেটও মিস করেননি। তো আশা করি এরকম ভূত গল্প দেখেন আপনারা ভালোবাসছেন বিধায় ভূত গল্প আজকে 99তম এপিসোডটা অলমোস্ট শেষ পর্যায়ে, মানে এপিসোডটা শেষ হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ দেখতে দেখতে 100তম এপিসোডে পা দিয়েছি। আর দেখতে দেখতে আগস্টের 1 তারিখে ভূত গল্পের দ্বিতীয় বর্ষ মানে জন্মদিন হবে। তো দেখেন আমি আসলে এক্সাইটেড যে আপনারা এরকম ভূত গল্পকে ভালোবেসেছেন। তো যাই হোক, আচ্ছা আমাদের সাথে বড় বড় রিফাত বাবাও ছিল, রিফাত বাবাও ভূত গল্পকে ভালোবাসে, ভূত গল্প সোমবার হলে রিফাত বাবা চলে আসে। রিফাত বাবা আমি একটু দেখি যে একটু লেট করে আসে, বাট আসে, সে ভূত গল্পকে ভালোবাসে বিধায় সে আসে। রিফাত বাবা লিখেছেন, সালাম ভূত ভাই, লাইভ মোবারক, লাভ ইউ ভূত গল্প, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ রিফাত বাবা। আচ্ছা, আমাদের সাথে আছে সজীব রহমান, আমাদের সাথে আছে, একটু পরপর সাউন্ড অফ হয়ে যায় কেন, খুব বিরক্তকর। আচ্ছা, এটা আসলে সাধারণত আপনার নেটের জন্য হতে পারে, বাট অ্যাপস যদি আপনি একটু প্লে স্টোরে যে দেখবেন অথবা অ্যাপ স্টোরে যে দেখবেন যে আপনার অ্যাপসটা আপডেট আছে কিনা, কারণ আপডেটে অনেক অনেক সময় আপডেটে ল্যাকিংস থাকে, সেক্ষেত্রে আপডেট দিয়ে ওই ফিক্স বাক্সগুলো ঠিক করে ফেলে। আর তারপরেও সবচেয়ে বড় জিনিস হচ্ছে নেটওয়ার্ক, আপনার কিসে শুনছেন, রাউটারে শুনছেন, ওয়াইফাইতে শুনছেন নাকি ডাক্তারে শুনছেন, এটা ঠিক জানি না, এটা একটু দেখবেন খেয়াল করে। আচ্ছা, ডিজে সত্তার আমাদের সাথে আছেন, ময়মনসিং বালুকা থেকে সে শুনছেন। আচ্ছা, এমডি শাকিল, বড় বড় মতন এমডি শাকিল কমেন্ট করছে, কেমন আছেন দাদু ভাই? জি দাদু ভাই, আমি ভালো আছি। এমডি শাকিল, ভালোবাসা নিয়েন, ইনশাল্লাহ ভালোবাসা নিয়েছি, আপনিও আমার ভালোবাসা নিয়েন। অবশ্য আপনিও ভালো থাকেন শাকিল ভাই, আপনি কেমন আছেন আমাকে জানাইন। আচ্ছা, আবার আমাদের সাথে রিফাত বাবা লিখেছেন, আমাদের সাথে লিখেছেন সৈকত হাসান, শোনা যায় না, না ভাই, শোনা যায় না বলতে কি, শোনার তো কথা, যেহেতু লাইভ হচ্ছে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন, তো আমি তো মনে হয় সবাই শুনতে পাচ্ছে, তো আপনি একটু দেখেন আপনার রাউটারে অথবা ডাটাতে ঝামেলা হচ্ছে কিনা। আচ্ছা, আপনার এখানে এমডি সজীব ভাই এটা লিখেছেন, ভাই আপনাদের সব ঘটনাগুলো ভালো লাগে, তবে আপনার প্রত্যেক ঘটনাগুলি শেষ করেন না, এড়িয়ে এড়িয়ে ঘটনা বলেন, আপনারে একটু কষ্ট করে এক একটা ঘটনা শেষ করেন, অর্ধেক ঘটনা খারাপ লাগে ভাই। আচ্ছা ভাই সজীব ভাই, আমি আপনাকে একটু জাস্ট আপনার কমেন্টে বলি, সেটা হচ্ছিল আমাদের, ধরেন আমাদের ঘটনা কিন্তু ছোট ছোট ঘটনা, আমাদের ঘটনা ধরেন যে রাইটাররা তাদের ঘটনা লেখে সেগুলো মিনিমাম 4-5 পর্ব হয়। সো একটা দিনে যদি একটা এপিসোড আমরা ঘটনাটা শেষ করতে যাই, তাহলে ধরেন 11টার সময় যদি আরম্ভ করি, বিকাল ভোর 5টা অথবা 5:30 বেজে যাবে ঘটনা শেষ হতে, তো সেটা কোনো মতে পসিবল না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 4-5 এপিসোডে শেষ করি, অবশ্য অবশ্যই আমরা প্রত্যেকটা ঘটনা শেষ করি, আপনি একটু দেখবেন যাচাই করে যে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অন্তিম পর্ব এভাবে দিয়ে আমরা সিকুয়েল অনুযায়ী শেষ করি। হ্যাঁ, কিছু কিছু ঘটনা এখনো আমরা থুয়ে দিয়েছি, যেমন কালো জাদু হচ্ছে পরিণাম একটা ঘটনা আছে, ওটা আমরা কিছুটা 2-3 পর্ব করার পরে আমরা হচ্ছে রিজার্ভে থুয়ে দিয়েছি, ওটাও খুব শিগগিরই চলে আসবে। আচ্ছা, আমাদের সাথে আছে, আচ্ছা সজীব আলী, আবার এমডি সজীব আলী, যে ঘটনা ধরবেন ওটা শেষ করলে সেই ভালো লাগে ভাই। হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি শাকিল আছেন, সেই লাগছে গল্প গুলো দাদু ভাই, থ্যাংক ইউ শাকিল ভাই। আচ্ছা, আমাদের সাথে আছে সামিদ আবির, আমাদের সাথে আছে হবিগঞ্জ থেকে শুনছে। আচ্ছা আচ্ছা, শাকিল আছে, আলহামদুলিল্লাহ দাদু ভাই ভালো আছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শাকিল ভাই, অবশ্যই ভালো আছেন। আচ্ছা সজীব ভাই, আমি আপনাকে বোঝাতে পেরেছি আপনার কমেন্ট, আমি আবার বললাম যেহেতু লং স্টোরি শুনতে ইচ্ছা করেন আপনার, তো লং স্টোরিগুলো আপনাকে বোঝাতে পারলাম যে আমরা আসলে যদি আমরা একটা রাইটারের ঘটনা শেষ করতে চাই, তাহলে অলমোস্ট 5টা বাজবে 11টার থেকে যদি শোটা করি, তো সেটা কোনো মতে পসিবল না, সেটা আমার পক্ষে সম্ভব না বা আমার হোস্টের পক্ষে সম্ভব না। তো আমরা যেটা করি, 2 ঘন্টা যেহেতু স্লট আমরা কাজ করি, আমরা 4-5 এপিসোডে শেষ করে ফেলি। যাই হোক, ইনশাল্লাহ সবই ভাই, প্রথম থেকে আমি আপনাদের সাথে আচ্ছা এমডি সজীব আছে, সব শোনা শুনেছি, সবগুলো শুনেছি ভাই প্রথম থেকে আমি আপনাদের সাথে। থ্যাংক ইউ সজীব ভাই, থ্যাংক ইউ সজীব ভাই, আপনি প্রথম থেকে আছেন। আমি জানি আপনি সাউন্ড যখন আমার সাথে কাজ করতো, ভূত গল্পের সাথে যখন কাজ করতো, তখন থেকে আপনি ছিলেন, আমার মনে আছে। আপনি আপনি সাউন্ডকেও পেয়েছেন, চিন্ময়কেও পেয়েছেন, এখন রাহাতকে পেয়েছেন, পাচ্ছেন। তো যাই হোক সজীব ভাই, আমি যেটা হচ্ছিল যেটা সিকুইল যেটা আমরা চাই, সিকুইলগুলো আমরা ধরে রাখতে চাই, আমরা অবশ্যই যে কটা পার্ট আমরা বের করি সব কটা 1, 2, 3, 4 পার্ট করে অন্তিম পর্ব শেষ করি। আচ্ছা এমডি শাকে লিখেছেন, লং কটন অনেক ভালো দাদু ভাই, পরে শোনার জন্য বকটা বক করে ভালো লাগে দাদু, এপিসোড ঘটনা বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শাকিল ভাই, আমি আপনার কমেন্টটা একটু আসলে পড়াটা একটু মিস গেছে। যাই হোক লং স্টোরি ধরনের রাখার কারণটা একটাই যে ছোট ছোট ঘটনা অনেক আছে আমাদের কাছে, কিন্তু কেন দিচ্ছি না কেন, ছোট ঘটনা দিতে গেলে যেটা হয় দেখালো কোন প্ল্যাটফর্মে একটা ঘটনা কতগুলো প্ল্যাটফর্ম দেখালো মিচ ম্যাচ হইল, আবার সেই কমেন্ট আসবে যে ভূত গল্প চুরি করে চালাচ্ছে। সো এই জন্য ছোট ঘটনা আমি আসলে অ্যালাউ করছি না, ছোট ঘটনা যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনা দেওয়া যায় সেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সেটা পাবলিশ করছি। এই আমরা হচ্ছিল এই মঙ্গলবার থেকে ইউটিউব চ্যানেলে আমরা পাবলিশ করা আরম্ভ করেছি, বৃহস্পতিবার থেকে। এখন থেকে স্বাধীনের পাশাপাশি আপনারা ইউটিউবে আমাদের ছোট ছোট ঘটনা পাবেন, যেমন প্রত্যেক মঙ্গলবার আর বৃহস্পতিবার রাত 11টার সময় ইউটিউবে ভূত গল্পের ছোট ছোট ঘটনা হবে, আর সোমবার তো এক্সক্লুসিভ স্বাধীনে থাকছে, এর সাথে ইউটিউবে কোন মিল থাকবে না, স্বাধীনের সাথে স্কুল ঘটনার সাথে স্বাধীনের সাথে আপনার ইউটিউবে কোন মিল নাই। তো যাই হোক আমি আর কথা বাড়াবো না, চলে যাব, যেহেতু একটা 28 বাজে আমারও ক্লোজ করতে হবে, আমার কাজে বসতে হবে, যেহেতু আগামীকাল আমাদের ইউটিউবে শো আছে, ইউটিউবে ঠিক রাত 11টার সময় ছোট ঘটনা থাকবে, তো সেটা কিছু প্রিপারেশন বাকি আছে। তো যাই হোক আমি যেটা লাস্ট যাওয়ার আগে বলতে চাই, আপনাদের কাছে এরকম ঘটনা থাকলে ছোট ঘটনা সমস্যা নেই, সেটা ইউটিউবে চালাবো, আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন। পাঠাবেন কিভাবে, দুটো পদ্ধতি আছে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি 07301789995, আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoot.golpo.show@gmail.com। আমাদের একটা ফেসবুক পেজ আছে যেখানে আপনারা প্রত্যেকে যে যদি চান এখানে যে ফলো থাকতে পারেন, লাইক বাটনে লাইক দিয়ে থাকতে পারেন। কি কারণে থাকবেন, যে আপনারা আমাদের প্রতিনিয়ত কি করতে যাচ্ছি, কি হবে, কি আসছে, কি আরো কি কি নতুন প্রোগ্রাম করতে পারি, সেই রকম ডিটেলস আমরা দেবো, সেগুলো আপনাদের হাতের মুঠোয় চলে যাবে, নোটিফিকেশনে চলে যাবে। তো আমাদের ফেসবুক পেজটা আমি একটু বলে দিই, www.facebook.com/bhutgolpo.swadhin, এটাতে সার্চ দিলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো যাই হোক আমি কথা বাড়বো না, চলে যাবো, দেখা হবে সামনের সোমবার ঠিক রাত 11টায় ইনশাল্লাহ। 100তম এপিসোডে ইনশাল্লাহ সবাই আসবেন, যেহেতু আপনাদেরই শো ভূত গল্প, আপনাদের ভালোবাসার কারণেই আজ ভূত গল্প 100তম এপিসোডে পা দিতে পেরেছে। ইনশাল্লাহ 100তম এপিসোডে তিনটে ঘটনা রাখছি, তিনটে ঘটনায় ভালো লাগবে অবশ্যই। অবশ্য যারা অ্যাম্বুলেন্স রহস্য সিরিজটি শোনেননি তারা অবশ্যই অ্যাম্বুলেন্স রহস্য তান্ত্রিক রিয়াজ শুনবেন, না হলে কিন্তু 3 নম্বর যে ঘটনাটা থাকছে শয়তান সিরিজ 3 সেটা আসলে বুঝতে পারবেন না। তো এটা টোটাল 4টে সিরিজ নিয়ে একটা সিজন। যাই হোক দুটা লাস্ট দুটা কমেন্ট আসছে। এম ডি শাকিল ভাই লিখেছেন, গুড নাইট দাদু ভাই, লাভ ইউ সো মাচ। হ্যাঁ গুড নাইট শাকিল ভাই, আপনাকেও ধন্যবাদ ভূত গল্পের সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা এম ডি সজীব লিখেছেন, ভাই আপনাদের লং ঘটনাগুলো দুইটা এপিসোডে শেষ করে ভাই। হ্যাঁ চেষ্টা করবো ভাই, ওই যে আমি আপনাকে বললাম যে লং ঘটনা যেটা, যদি একটা রাইটারের লং ঘটনা যদি 20টা পেজ হয় লিখা, তাহলে ওইটা কোনো মতেই 2-4 ঘন্টা সম্ভব না, মিনিমাম ওটা 3-4 এপিসোডে শেষ করতে হবে। যাই হোক চেষ্টা করবো সজীব ভাই, আপনার কথাটা ভালো লাগলো, আমরা চেষ্টা করবো, দেখি 2টা এপিসোডে একটা সিরিজ শেষ করা যায় কিনা এরকম দেখে। তো যাই হোক আমি কথা বলবো না, চলে যাবো, দেখা হবে সামনের সোমবার ঠিক রাত 11টায় ভূত গল্পের 100তম এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।